This track was downloaded from FusionBD.com.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞানশীল রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের দর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়।
ডরের 37তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি আজ কিপ্রিয়া আপনার সঙ্গে। বহু প্রতীক্ষিত ডর এবং বহু প্রতীক্ষিত একটি হন্টেড শো শুরু করছি আমরা। প্রথমেই জানিয়ে নিচ্ছি যে আজকের এই অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে ঢাকার তথা সারা বাংলাদেশের খুব পরিচিত একটি জায়গায়। আমরা আমাদের অনুষ্ঠানে একটা গোপনীয়তা রেখেছি, আমরা জায়গাটির নাম উল্লেখ করিনি। এই জায়গাটিতে ঘটে যাওয়া এমন সব অদ্ভুত ঘটনা আজকের এই দরে উপস্থাপিত হবে। যদি আমরা জায়গাটির নাম বলি তাহলে দুই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হবে। কেউ কেউ হয়তো একেবারেই বিশ্বাস করবেন না, কেউ কেউ শুধু প্রশ্নবোধক চিহ্ন নিয়ে খুব বেশি অবাক হবেন, এবং কেউ কেউ হয়তো বিশ্বাস করে পরবর্তীতে সেই জায়গাটিতে আর যাবেনই না। আমরা এত সব অনুভূতির মধ্যে না দিয়ে শুধু আপনাদেরকে ধারণা দেবার চেষ্টা করছি ঢাকা শহরের খুবই বিখ্যাত এবং পুরো বাংলাদেশের খুবই বিখ্যাত একটি জায়গা এবং সেই জায়গাটিতে ঘটে যাওয়া অদ্ভুত ভুতুড়ে কিছু ঘটনা আজকের ডরের মূল জায়গা। আমরা বরাবরের মতোই শুরু করছি ডর। ডরে হন্টেড প্লেসে অন দ্য স্পট থেকে থাকবে আরজে রেহান এবং সুমন, সাউন্ডে কাজ করেছে লোবান এবং আজকের অতিথি মিরাজ আলমগীর সীমান্ত। অনুষ্ঠানের শুরুতেই আমরা কিছু সাউন্ড বাইট এবং ফোকাল আপনাদেরকে শোনাতে চাই সুমন ও রেহানের। আমরা গত সপ্তাহে যেখানে গিয়েছিলাম যাবার ঠিক আগ মুহূর্তের কিছু প্রস্তুতিমূলক কথাবার্তা। শুরু হলো ডরের 37তম পর্ব।
ঢাকা কুমিল্লা ঢাকা চলছে তাই না?
অনেকটা তাই, বাট এবার এবার কি হবে?
এই যে বললাম শেষে ঢাকা, এবার ঢাকায় আছি।
আচ্ছা আচ্ছা রাইট, এবার আমরা ঢাকায় আছি, সো জার্নির কোনো প্রশ্ন নেই।
কুমিল্লা গেছি আমরা কয় ঘন্টায়?
2 ঘন্টা।
এত জ্যাম ছিল এখানে আসতে কয় ঘন্টা লাগছে তুই হিসেব করে দেখ, 2 ঘন্টার কিন্তু কাছাকাছি। সেই অর্থে যদি চিন্তা করো টাইম দিয়ে কম না কিন্তু।
জার্নি বলি চল। ঠিক আছে, তাহলে আজকের জার্নি ডরের জার্নিটা ভালোই ছিল।
সেটা তো ভালো থাকবেই, এতটুকু রাস্তা আসতে তুই নাক ডাকে।
আমার তোর লেগে ভালো লাগতেছে, কারণ কি জানো দোকান সব বন্ধ হয়ে গেছে, তুই খাইতে পারবি না।
ওকে নো প্রবলেম, গল্প টল্প শুনে তারপর।
গল্প শুনলে অবশ্য খিদা থাকার কথা না। যাই হোক মূল জায়গাতে আসি, আজকে আমরা যেখানটাতে এসেছি বেড়িবাঁধের খুব কাছেই,
এবং আমরা বেড়িবাঁধ এলাকাতেই আছি। আর আমাদের আজকে একজন গেস্ট আছে যে মানে খুব ইন্টারেস্টিং তার ঘটনাগুলো, তার কর্মস্থলের আশেপাশেই কোনো একটা জায়গাতে আমরা আছি
এবং ঘটনাগুলো তার কর্মস্থলেই ঘটে থাকে, এবং তার কর্মস্থলটা একটু বেশি পরিচিত হওয়ার কারণে আমরা আসলে নাম বলতে পারছি না, এবং যে কারণে ওই জায়গাটা রাত্রে ঢোকার কোন রকম কোনো অনুমতি নেই বলেই আমরা আজকে ঠিক আশেপাশেই কোথাও আছি আর কি।
এবং উনি আমাদেরকে কথা দিয়েছেন যে কোনো এক সময় যদি কোনোভাবে অনুমতি জোগাড় করতে পারে সেক্ষেত্রে আরো একটা এপিসোড হয়তোবা আমরা সেই জায়গাটার ভেতরেই আমরা ধারণ করব।
100% নো ডাউট অ্যাবাউট দ্যাট। আরেকটা কথা যেটা বলি যে আলমগীর ভাই যার কথা মতন আমরা আজকে এই জায়গাটাতে এসেছি, ওনাকে আমরা পেয়েছি জুবায়ের এবং রবির কারণে। থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের দুজনকে ওনাকে জোগাড় করে দেওয়ার জন্য, আর কি বলবো।
ওকে আপাতত চল আরো একটু মনে হাঁটতে হবে, এবার জায়গা মতো পৌঁছে যাই।
ওকে লেটস গো। ঢাকার ভেতরেই খুব কাছাকাছি একটা জায়গা হওয়াতে এবারে আমাদের খুব একটা কোথাও যাওয়ার নেই, কিন্তু আমরা যেখানে পৌঁছে গেছি সেখানে যা ঘটে তা আপনার চিন্তার বাইরে।
ওকে সবাই তো দেখা যায় আছে প্রস্তুত, এবং খুব এক্সাইটেড হয়ে আছে মনে হচ্ছে কিছু কিছু মানুষকে আমি দেখতে পাচ্ছি।
মানে স্পেশালি আমার মনে হয় আলমগীর ভাইয়ের এক্সাইটেড হওয়াটা খুবই
খুব স্বাভাবিক,
কারণ আসলে মানে আমরা যতটুকু ব্রিফিং শুনেছি, যেভাবে শুনেছি রবির কাছে, ইভেন জুবায়ের কাছে যখন ওনার ব্যাপারে আমরা কথা বলছিলাম, আমি আসলে ঠিক মানে কি বলবো যে বিশ্বাস করেও বিশ্বাস করতে পারছিলাম না যে এত পরিচিত একটা জায়গায় এত গভীর কিছু ঘটনা ঘটতে পারে। কিন্তু যখন জানলাম যে এই মানুষটা গত 20-22 বছর ধরে একটা জিনিসের সাথে খুব বেশি সম্পৃক্ত, সেটা হচ্ছে মৃতদেহ, তখন আমার মনে হয়েছে না অনেক কিছু ঘটতেই পারে।
আর আলমগীর ভাই আমরা মানে আপনাকে একটু ওয়েট করাচ্ছি, কারণ আমরা কি করি যে অনেক সময় ভালো খাবারটা যখন থাকে না আমরা একটু শেষে খাওয়ার চেষ্টা করি, শেষ হয়ে যাবে তো। তো আলমগীর ভাই আপনাকে একটু আমরা অপেক্ষা করাচ্ছি, আপনার ঘটনাটা আরো একটু পরে শুনবো।
এক্স্যাক্টলি, আর আলমগীর ভাইয়ের ব্যাপারে আরো একটা কথা বলে রাখা মনে হয় ভালো, ওনার ঠিক স্টোরি যেটাকে বলে সেটা বোধ হয় না, খুব বিচ্ছিন্ন অনেকগুলো ঘটনা খুব বিচ্ছিন্ন ভাবে বারবার তার সাথে ঘটে যাওয়া, তো আমার মনে হয় এটা বলে রাখা দরকার ছিল।
ওকে, তাহলে চল আজকে আমরা শুরু করি যাকে দিয়ে, আমাদের খুব সম্ভবত আমরা মিরাজ ভাইকে দিয়ে শুরু করতে পারি।
হ্যাঁ, সেটা করা যায়। আচ্ছা দোস্ত, তোর কি বিশ্বাস হচ্ছে ওই যে আমরা দেখতে পাচ্ছি জায়গাটা এখন এখান থেকে, হয়তো আমাদেরকে ঢুকতে দেয়নি কোনো কারণে, রাতের বেলা একদিন একদিন ঢুকতে দেবেই তারা, তোর কি বিশ্বাস হয় এই জায়গার মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে?
দোস্ত আমি সত্যি কথা বলি যে এখানে আমি দিনের বেলা তুই আর আমি যেটা গেছি, আমার জীবনেও বিশ্বাস হতো না যে এইখানে এই ঘটনা ঘটতে পারে, কিন্তু রাতের বেলা যেই ধরনের দৃশ্য আমি দেখতে পাচ্ছি এত দূর থেকে আমার অন্তত যতটুকু মনে হচ্ছে হতে পারে।
আসলে বিশ্বাস অবিশ্বাসের একটা লেভেলের উপরে কিন্তু আমরা উঠে গেছি আলমগীর ভাইয়ের মোবাইলের ভিডিওটা দেখার পরে, কিভাবে একটা আত্মহত্যা করা লাশ পুরোপুরি কালো হয়ে গেছে, দেহটা রক্ত জমে, জিহ্বা বের হয়ে আছে, চোখগুলো বড় বড় হয়ে আছে, এই অবস্থায় ঝুলছে, এবং দিনের বেলা ভিডিওতে ওই লাশটা দেখে যদি আমাদের এরকম গা ছমছম করে বা একটা ইউই ফিলিংস হয়, জাস্ট থিংক ওয়েন দিস ম্যান ওয়াজ দেয়ার at deep night suddenly he looks up and a body is hanging over there, kemon lagbe tar feelings ta?
I think eta mone hoy mane bhasha diye bojhanor moto kono obostha nai, impossible. eta keu jokhon oi jaygar moddhe pore jabe oi situation e ashole সে নিজেও জানবে না যে আসলে কি করা যেতে পারে। যাই হোক, কতটুকু আমরা আশা করি যে কেউ এই সিচুয়েশনের মধ্যে না পড়েন, না পড়াটাই বেটার।
থ্যাংক গড যে অথরিটি রাত্রে এখানে ঢুকতে দেয় না।
রাইট, আমরা শোনা শুরু করি, তার আগে একটু আপনার পরিচয়টা জানি। আপনার নাম?
আমার নাম মিরাজ।
কোথায় থাকেন আপনি?
আমি গাজীপুরে থাকি।
গাজীপুরে থাকেন, কি করছেন এখন মিরাজ ভাই?
আমি এখন জব করতেছি একটা।
আচ্ছা, আর আপনার সাথে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো ঘটার আগে আপনি কি বিশ্বাস করতেন এই ধরনের ব্যাপারে?
না, আসলে এই ধরনের ব্যাপারে বিশ্বাস করি না, দেখাই এমন করছিলাম, তো বিশ্বাস পরে করতে হয়েছে,
করতে বাধ্য হয়েছে। ওয়েল, এটাই হয় অনেকের ক্ষেত্রে। যাই হোক, কেন বিশ্বাস করতে বাধ্য হয়েছেন সেটাই আমরা শুনবো, সেটাই থাকবে ডরের একটা ঘটনা হিসেবে। তো শুরু করি, কি বলিস?
ওকে, প্রথম যেই ঘটনাটা শুনতে চাই আপনার কাছে, মানে প্রথম আপনার বিশ্বাস কিভাবে শুরু হয়েছে এই বিষয়গুলোর প্রতি?
ঘটনাটা এমন হচ্ছে, আমি যখন বিশ্বাস করছি এটা হচ্ছে 2006-07 ঘটনা, তখন আমি ক্লাস 7-8 পড়ি এরকমই। তখন আমি বাড়িতে ছিলাম, গ্রামের বাড়িতে।
কোথায় আপনার গ্রাম?
আমার গ্রামের বাড়ি ময়মনসিংহে।
ময়মনসিংহ,
ওখানে ছিলাম। তারপর একদিন আমরা খেলতেছিলাম, আমাদের এক বাড়িতে একটা গাছ ছিল, যে গাছটা অনেক ভয়ঙ্কর, যে সবাই বলতো গ্রামের সবাই
এই গাছ,
এটা তমাল গাছ বলতো।
আচ্ছা ভাই, আমি না একটু আবার একটু শুরু থেকে শুরু করি। প্রথমে আপনি আমাকে একটু বলেন আপনাদের গ্রামের বাড়িটা কেমন?
আমাদের গ্রামের বাড়িটা দেখতে আসলে একটু হন্টেড লাগে, যে কারণ বর্তমানে তো অনেক ভাস গাছ, অনেক বড়
মানে গাছপালা,
অনেক গাছপালা। আর দ্বিতীয়ত আমাদের ওই পাশে বাড়ি, তার পাশে বিল।
আচ্ছা আচ্ছা, লোকালয় কি খুব কাছাকাছি নাকি মানুষজন একটু কম?
মানুষজন একটু কম তখন, এখন একটু বাড়ছে।
একটু আগে একটা গাছের কথা বলছিলেন, খুব সম্ভবত তমাল গাছ, বলছিলেন যে গাছটা হন্টেড, তার মানে ওখানে কি কোনো লোক কথায় কোনো গল্প আছে যে এরকম হয়?
এরকম হয় একটা গল্প আছে, যেমন আমার চাচার সঙ্গে ঘটে যায় এরকম গল্প। তো আমি এত বিশ্বাস করি না, আমি এসব
অবিশ্বাস যে গ্রাম্য কুসংস্কার
এসব বিশ্বাস করতাম।
মানুষজন কি ওই জায়গাটাতে কি এড়ায় চলতো?
হ্যাঁ, ওইটা ওই দিক দিয়ে একটা রাস্তা ছিল, কিন্তু দিনে
প্রতিদিন
ঘুরতাম ফিরতাম, ঘুরে করার পরে একদিন আমার চাচা মানে আমার সমানে
সমবয়সী,
আমার সমবয়সী, ও একদিন মজা করে আমাকে বলে যে এই গাছটা তুই কি করতে পারবি, আমার অনেক হিংসা লাগে, হ্যাঁ এই গাছটা গাছটা ডাল কাটতে পারবি কিছু?
আচ্ছা
আমি বলি আরে এটা কাটতে পারবো না, একটা ব্যাপার হলো এই গাছে ডাল কাটলে আমার কি হবে, কে কি করবে, হ্যাঁ আমাদের তো গাছ, আমাদের জায়গাতে গাছ,
সেটাই
তাই বলতো কে কি বলবে, তো দানিয়ে আমি কাটতেছি পাশের বাড়িতে ছিলাম, শীতের দিন ছিল তো ওখানে বসে আগুন পড়াইতেছিলাম, সন্ধ্যা হয়ে যায় গাছটা ডাল কাটি সন্ধ্যার আগে,
সন্ধ্যার আগে আপনি কাটেন?
হ্যাঁ সন্ধ্যা সন্ধ্যার দিকে আমি পরে বসে বসে আগুন পড়াইতেছিলাম, অনেক রাত হয়ে যায় মানে 8টা বাজে যায়, তখন আমি বলি যে এখন বাড়িতে চলে যাই, আমাদের বাড়িতে যাওয়ার পথে এরকম বাজ যাওয়ার পরে তো যেতে শুরু করছি, এই টাইমে দেখি এত বাতাস আর এত ভাইজার যেন একদম ভেঙে ফেলতেছে, আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম দাঁড়িয়ে গেছি কি এরকম কি হচ্ছে, পরে আমি দৌড় দিয়ে বাজারটা পার হই, এর ভিতরে দেখি আমার পিছনে কেউ হাঁটতেছে, এরকম মানে ফিল করি আমি, দেখি না
ঘুরে দেখেছিলেন?
হ্যাঁ আমি পরে পিছনে ঘুরে দেখি যে কিচ্ছু নেই, আমি দেখি পুরোপুরি ফিল করতেছি আমার ডান সাইডে কেউ আসতেছে।
আচ্ছা আচ্ছা
তারপর আমি বাড়িতে চলে যাই, পরে খাইতে বসে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া মাকে বলিনি কিছু, সব ঘুমাই পড়ি, তারপরে রাত্রে ঘটনাটা শুরু হয়, রাতে আমি যে একলা একটা শুই তো আমার এরকম ডান সাইড থেকে আওয়াজটা আসে, বর্তমানে
কিরকম
আওয়াজটা আসে এরকম যে টিনের বেড়া ছিল ওখানে খুব জোরে একটা আওয়াজ হয়, আমি একলাই শুনি আওয়াজটা, ঘুম থেকে উঠালে কি হয়েছে, পরে দেখি কোনো কিছু না, আবার ঘুমান, এই ঘুমানোর ভিতরে আমি আর কিছু বলতে পারি না, হঠাৎ করে দরজা খুলে কি কেমন আমি যাইনি না, আমি গাছের নিচে চলে যাই, কিন্তু আমার আব্বু আম্মু হঠাৎ মানে উঠে দেখে আমার দরজা খোলা, পরে আমাকে খুঁজে টুজে পাই না, পরে ওনারা খুব চিলাচিলি করার পরে আমার ওই গাছের নিচে পায় সবাই ওখানে পাওয়া যায়, বারোটা একটা বাজে গ্রাম অঞ্চল তো ওখানে অনেক গভীর রাত ছিল, কোন সেন্সে ছিলাম আমি নিজেও জানি না, আমাকে মারধর করতেছে, আমি কিন্তু কিছু বুঝছি না, সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, গায়ে এত ব্যথা, কেমন হলো
আঘাতের দাগ,
দাগ পাওয়া গেছে,
কি বলবো তুই, বুঝলাম না, মানে একটা মানুষকে আঘাত করা হচ্ছে মানে টের পাচ্ছে কোনো কিছু ইয়ে হচ্ছে না, ঘুম থেকে উঠে এই দাঁত কোথা থেকে আসতে পারে,
ওয়াল এই ধরনের কিছু ব্যাপার আমি সাধু সন্ন্যাসীদের ক্ষেত্রে শুনেছি যে তারা নাকি ঘুমের ভেতরে প্রচুর ভ্রমণ করে থাকে এবং তাদের একটা সত্তা ঘুমের ভেতরে বের হয়ে অনেক জায়গায় যায়, অনেক রকম পরিশ্রম করে এবং তারা নাকি ঘুম থেকে উঠে প্রচন্ড টায়ার ফিল করে, ইট হ্যাপেন্স, বাট এটা যদি বাইরে থেকে কোনো সত্তা এসে তাকে টেনে নিয়ে গিয়ে থাকে তাহলে সেটা কেন, সেটা একমাত্র মিরাজ ভাই বলতে পারে,
ওইটা ব্যথার বিষয়টা না হয় আমি অনেক সময় ঘুমের কোনো কিছু প্রবলেমে এটা হতে পারে শরীরে, কিন্তু দাগগুলা কিভাবে আসতে পারে,
এটা আমিও ভাবতে পারছিলাম যে শুতে সমস্যা হলে ব্যথা লাগতে পারে, দাগগুলা দেখে অবাক হয়ে যায় আমার আব্বু আম্মা,
কিরকম দাগ ছিল মানে আপনার সারা শরীরেই দাগ,
সারা শরীরের ভিতরে আমার পিঠে দাগ আর নিচে সাইড দিয়ে দাগ ছিল, কিন্তু মুখের এই দিক দিয়ে কোনো আঘাত করে নি, মানে পিঠে উঠে এইসবে আঘাত করতো, পরে আব্বু আম্মা দেখে এরকম অত্যাচার হচ্ছে, পরে ওনাদেরকে সব ঘটনা খুলে বলি, আমাকে অনেক ঘটনা শোনায় এই গাছ নিয়ে, যে তুই এমন কাজ করছিস কেন, এই গাছ নিয়ে অনেক, এটা অনেক পুরাতন গাছ, এটা তো কেউ কিছু করতে পারে না, তোর এত বড় সাহস কেমন করে হলো, তারপর আমি বললাম যেটা ভুল হয়ে গেছে এখন কি করার আছে, তখন দিনে আমি সবসময় ভালো থাকতাম কিন্তু রাত হলে আর ভালো
থাকতাম,
আমার এক চাচা ছিল কবিরাজি করতো, উনি
কতদিন ধরে এই প্রবলেমটা,
আমার প্রবলেমটা প্রায় তিন সাড়ে তিন মাস চলে, কিন্তু আমার কবিরাজটা ধরে এক মাস কন্টিনিউ চলে যাওয়ার পরে ওনার কাছে যাই, টুকটাক কবিরাজ দেখেছিলাম কিন্তু ওনারা কিছু করতে পারে নাই, পরে ওনারাও দেখালাম উনি এমন কিছু করে যে দুই তিন দিন ভালো যায় তারপর আবার একই সেম ঘটনা হয়ে যায়, তারপর ওনারে বলার পর উনি কি বলবে কি করবে,
সময়ের মধ্যে কি কন্টিনিউ আপনি ওই যে এই গাছের নিচে চলে যাচ্ছেন?
আমি গাছের নিচে চলে যাচ্ছি,
জিজ্ঞেস করি এই ঘটনাগুলো ঘটছে আপনি ব্যথা পাচ্ছেন, আপনি কখনো কি ডাক্তারের কাছে গিয়েছিলেন যে ব্যথাগুলো আমি কিভাবে পেয়েছি, একটু
নিজের কাকা ডাক্তার, তো অবাক হয়ে যেত যে তোর প্রতিদিন সকালবেলা কি এত ব্যথা,
মানে আঘাতটা কিসের সেটাও কি বের করতে পারবে,
উনি বলতেছে যে এই আঘাত তো এমন আঘাত যে ধরার মতো যায় না, যে কোনো কেউ মারছে, কোন যে তরাবম কোনদিন তোর মারতে নাকি, তরাবম মারলে তো এমনি মারবে না, রাতে মারলে তো পাশের ঘরে আমি শুনতে পারবো,
শব্দ হবে, কিছু তো হবে,
শব্দ হবে। আর তুই তো এমন না যে রাত পর্যন্ত বাইরে থাকোস যে তোকে মারবে, তাহলে এই আঘাত গুলো কোথায় থেকে?
ওকে, আপনারা যখন কবিরাজের কাছে গেলেন তো তখন কি হলো?
কবিরাজ প্রথমত আসলো, দেখলো তো আমি আরেকটা জিনিস করে ফেলছি যে আমাদের বারান্দা ছিল আর বাড়ির বাইরে একটা ই ছিল, আর কামরাঙা গাছ, কামরাঙা গাছে বসে থাকতো। আমি তখন দেখতাম যে কামরাঙা গাছে বসে থাকতে তাপ গুলো এত বড় বড়,
কি বসে থাকতো
একটা মানে মানুষের মতো, মানে মুখটা গরুর মতো আর চোখ গুলো অনেক বড় বড়, আর দাঁত বাই করে হাসতেছি। আমি আমার মাকে বলতেছি ওই দেখো দেখো দেখো, আমার ডাকতেছে হাসতেছে, মায়ের বলতেছে কি কস কই কেউ তো নাই, আমার না তুমি দেখো দেখো ওই যে দেখো আমাকে ডাকতেছে হাসতেছে, তুই শুধু মিথ্যা কথা বলতেছে। মায়ে আমার ঝাড়ু হাতে দিত যে জল ঝাড়ু দে বাড়ি দে বাড়ি দে, তখন তো তুই তুই তো দেখতেছ আমরা দেখি না, তুই বাড়ি দে বাড়ি দে, কিন্তু আমি বাড়ি দিতে যাই তখন পারতাম না, শুধু হাসতো আবার চলে যেত, এরকম আমাকে বলতো যে ওনার সঙ্গে নিয়ে যায় আমাকে মেরে ফেলবে। খুব করে কবির আছে ধরা হলো, আপনি করে ডাকি সফিমা ওনাকে, তুই করে তো বলবোই না, আমার আব্বু বললো তো ওনাকে আমি এমন করে বলছি যে তুই এখানে কি করস,
যখন আপনার উপর নামানো হয়েছে তখন ওই জিনটা
বলতেছে, আমিও তো তখন জানি না, আমাকে পরে বলা হয়েছে, আমি ওই গাছটা যখন কাটি তখন জিনের উপরে আঘাত করি, এর জন্য জিনটা বলে যে আমার উপরে আঘাত লাগছে আমি ওকে বাঁচতে দেব না, ওকে মেরে ফেলবো, কিন্তু ওর ভাগ্য ভালো দেখে যে কোনো না কোনো উপায়ে বাঁচিয়ে দিতেছে, যে গাছের পর্যন্ত আমি নিতে পারতেছি কিন্তু গাছের উপরে ওকে উঠাইতে পারতেছি না, ওর গাছের উপরে যেদিন উঠাইতে পারবো সেদিনই মেরে ফেলবো, এরকম ঘটনা প্রতিনিয়ত হয়ে তারপর তারপর আমার ওই কবিরাজ যে সে বললো যে এটা তো হচ্ছে না, ভালো হবে না, আর এটা মানবেও না, আমার মনে হচ্ছে এটা অনেক খারাপ কিছু।
ডর মানে ভয়, এবং সেই ভয়ের সন্ধান করছি আমরা। ছোট্ট একটা বিরতি নিব মাত্র 3 মিনিটের। আর চিকি প্রিয়া, সুমন, রেহান এবং লোবান, সাথে আছে আজকে 3 বন্ধু, মিরাজ, আলমগীর ও সীমান্ত। ফিরছি 3 মিনিট পর। ডর পরিবেশ চাই ভয়ের, ভয়ের জন্য পরিবেশ না হলে ভয় ধরা দিতে চায় না, এবং ভয় পেতে হলে ডর শুনতে হবে বিশেষ একটা রেসিপির মধ্য দিয়ে। প্রিয় শ্রোতা, 3 মিনিট পর আরো একবার স্বাগত। আপনি এখন যে পরিবেশটির মধ্য দিয়ে ডর শোনার চেষ্টা করবেন সেটা হলো ঘরটা একেবারে অন্ধকার কিংবা নিশ্চুপ কোনো একটি জায়গায়, খুব বেশি বন্ধু না হওয়াটাই বেটার, যদি ভালো হয় একা একা শুনুন, ঘরের বাতিটি নিভিয়ে দিন, কিংবা শুনশান জায়গাতে হলে সেখানে যেন অন্ধকার থাকে সে ব্যাপারটা দেখে নেবেন, এবং একই সাথে ঘরের জানলাটা হালকা করে খোলা রাখুন। নিশ্চিতভাবেই ডর শোনার জন্যে, ডরের প্রত্যেকটি পালস বোঝার জন্যে আপনার রেডিওর ফ্রিকোয়েন্সিটা ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে, সেটাও নিশ্চিত করে নিন। ফিরছি ঠিক সেই জায়গাটিতে যেখানে আমরা 3 মিনিটের বিরতি নিয়েছিলাম। ডর
মানে গাছের উপরে যেদিন উঠাইতে পারবো সেদিনই মেরে ফেলবো। কবিরাজ যে সে বললো যে এটা তো হচ্ছে না, ভালো হবে না, আর এটা মানবেও না, আমার মনে হচ্ছে এটা অনেক খারাপ কিছু। তুই তো আমার আব্বা আব্বাকে বলে যে তুই একটা কাজ কর যে ওকে নিয়ে দূরে কোথাও যা, কিছুদিন থেকে দেখ এটা দেখিস হয় নাকি।
মানে কবিরাজ আপনার আব্বা আম্মাকে বললো যে আপনাকে যেন বাড়ি থেকে দূরে কোথাও শিফট করে কিছু।
আমার আব্বা আম্মা বলে যে ওকে দূরে কোথাও রাখবো, কি আমি একমাত্র ছেলে, ঠিক আছে তুই দেখ কষ্ট করে দেখ, এখানে থাকলে তো মেরে ফেলতে পারে, তোর ছেলে তো বাঁচাইতে হবে। তারপর আমরা আব্বু অনেক চিন্তা ভাবনা করে গাজীপুরে চলে আসছেন।
এটার জন্য আপনারা এলাকা ছেড়ে গাজীপুরে চলে আসছেন?
এটার জন্য শুধু গাজীপুরে চলে আসছি। আর তখন তো গাজীপুরে চলে আসার পরে তো আমার ছোট ছিল, একটু মনটা আর মানত না, বাড়িতে যাইতাম। এক মাস পর দুই মাস পর বাড়িতে গেলে সেম ঘটনা হতো।
মানে আপনি বাড়িতে গেলেই আবার ওই আগের মতো, মানে শরীরে আঘাত এবং ওই ঘুমের ঘোরে গাছের
নিয়ে যাওয়া। পরে আমার মা বললো যে আর বাড়িতে যাওয়া যাবে না, আমার বাড়িতে যাই না। পরে কত ঈদে চেক গেছিলাম বাড়িতে, বাড়িতে যাওয়ার পরে এরকম ঘটনা হয় যে আমরা সব বন্ধু বান্ধব মিলে অনেকদিন পরে বাড়িতে যাওয়ার পর আনন্দ করতেছিলাম, রাত্রে একটা বিলের সাইডে আনন্দ করতেছিলাম। আনন্দ করার ভিতরে হঠাৎ করে আমি এমন হয়ে যায় যে আমার ভিতরে এরকম আসার পরে আমি বলতে পারি না, অনেক পাগলের মতো ওদের কোমর ওদেরকে মার দূর করে আমি সবাইকে ডাক দেওয়ার পরে আমাকে এরকম দূরে নিয়ে আসে, আবার সেটা হপ্তি করে পরে ওটা আবার আচর করায়। তখন বলে যে ওকে অনেক দিন ধরে খুঁজছি, ওর আমি অনেক জায়গায় খুঁজছি, কোথাও ওকে আমি পাইনি। আমার নানি বাড়িতে খুঁজছি, আমার নানি বাড়ি ও বলে চিনি, সব জায়গায় খুঁজে আসছে কিন্তু পাইনি, এবার আর যেতে দেবো না। কবির একটু আবার ছাড়ায়, ছাড়ার পর দুই তিন দিন আচার করতে পারে না এরকম। ওই যেদিন ছাড়া ও দিন রাত্রি চুপি সারে আবার গাজীপুরে এসে পড়ি। আর তারপর আর কোনো বাড়িতে যাইনি,
এখন
কোনো বাড়িতে যাইনি।
গাজীপুরে আসার পরে কি এই ধরনের কোনো প্রবলেম হয় আপনার, বিশেষ করে যেটা আপনি ওই শরীরের মধ্যে ব্যথা এবং দাগ সেগুলো কি ঘটে?
গাজীপুরে আসার পরে এমন ঘটনা ঘটে না, কিন্তু বাড়িতে গেলেই সেম ঘটনাটা ঘটে যায়।
অদ্ভুত, মানে আমি আসলে এটার কোনো যোগসূত্র পাচ্ছি না। মানে এমন হতো যে গাজীপুরে আসার পরেও আপনার অন্তত শরীরে যে আঘাত এগুলোও যদি ঘটতো তাও বুঝতাম যে কোনো একটা লজিক দাঁড় করাতে পারতাম। এখানে আসলেই কোনো কিছু আমার মানে আমি বুঝতে পারছি না যে ঘটনাটা। যাই হোক, মানে স্টিল নাও আপনি এখনো গাজীপুরে থাকেন, আপনাদের গ্রামের বাড়িতে যান না শুধুমাত্র এই ভয়ের জন্য।
হ্যাঁ, ভয়ের জন্য আমি বাড়িতে এখনো যাই না।
ওকে মিরাজ ভাই, আসলে কি বলবো এটা বুঝতে পারছি না। তবে আমার একটা ঘটনা মনে আছে, আমি অনেক আগে এমন একটা মানে কেস দেখেছিলাম আমার চোখের সামনে, যাকে মানে তথাকথিত জিনে ধরেছে বা ভূতে ধরেছে গ্রামে এটা বলা হয়েছিল, এবং সেই মেয়েটার উপর এত রকমের টর্চারের দাগ ছিল এটা আসলে কল্পনা করা যাবে না। তার শরীরে এত আঘাত অথচ তার কোনো মানে বোধ শক্তি নেই এরকম। মানে আমি সেই দিক থেকে চিন্তা করছি যে আসলে আপনার আঘাতগুলা কিরকম হতে পারতো। তো যাই হোক মিরাজ ভাই, আরো একটা ঘটনা আমরা ডট টিমের কাছে শুনেছিলাম, আপনার ফ্যামিলির কোনো একজন মেম্বারের সাথে হয়তো বা কিছু একটা ঘটনা। তো সেই ঘটনাটা কি ছিল?
যে এই ঘটনাটা এমন যে আমার ভাইয়াকে 5-6 বছর আগে বিয়ে করানো হয়, যে ভাবির ঘটনাটা আমার চাচাতো ভাই। বিয়ের পর 1 বছর ভালো যাওয়ার পরে ঘটনাটা শুরু হয়। যেমন কি ধরনের হচ্ছে, এমন ভাবি হঠাৎ করে অনেক চিল্লা পাল্লা কান্নাকাটি করতেছে, কি হয়েছে কি হয়েছে? ভাবি বলতেছে আমাকে ধরে মারতেছে, আমাকে মারতেছে, উনি কি করবো?
মানে মারতেছে মানে কে মারছে?
কে মারছে আমরা দেখতে পারছি না, কিন্তু উনি অনেক চিল্লা পাল্লা করতেছে,
একা একা নিজে নিজে চিৎকার করতেছে যে তাকে কেউ
আঘাত করতেছে, যে আমাকে মায়ের ফেলাবে, উনি আমাকে মায়ের ফেলাইতেছে। অনেক অনেক চিল্লা ছিল যে আমরা আমরা ছিলাম তখন, আমরা দেখছি আমাদের চোখের সামনে। হ্যাঁ, আমাদের চোখের সামনে
কোনো ধরনের কোনো দাগ পড়ছিল,
দাগ তো পরে আমি দেখছি যে এরকম দাগ হয়ে গেছে, মুখে পর্যন্ত আঘাত করেছে। তারপর ভাবি তো শরীরের যতটুকু দেখছি, অনেক কবিরাজ দেখানো হয়েছে, দেখে অনেক কিছু আমরা দেখতে পারছি। এরকম ঘটনাটা শুরু হয় আসলে ছোট থেকে বাবির কাছ থেকে, যেটা বাবির ফ্যামিলির কাছ থেকে আমরা জানি।
এর পরবর্তীতে আপনারা ফ্যামিলির সাথে যোগাযোগ করেন যে
হ্যাঁ ফ্যামিলির কাছ থেকে যতটুকু আমরা জানতে পারি, যখন ছোট ছিল তখন ময়মনসিং এ বেড়াইতে আসছিল, ময়মনসিং বিয়ে জিনিসে তখন একটা জিন ভূত বলতে একটা আসর করে, তো উনি বিয়ে করতে যায়, এটা নিয়ে অনেক ই হয়। কিন্তু বাবির বাবা মা ওনার কো এটা কি আর হয় নাকি কি না কি, এটা ওনারা বিয়ে দিয়ে দেয় বাবিকে। বিয়ে দেওয়ার পর থেকে ঘটনাটা শুরু হয়,
মানে ওনার উপর যে টর্চারের ঘটনাটা এটা শুরু হয়।
বিয়ের 1 বছর পরে ঘটনাটা শুরু হওয়ার পর কবিরাজ দেখানোর পর আবার খুব ভালো যায়। 1 বছর পরে একটা বেবি হয়, বেবি হওয়ার পরে থেকে যে ঘটনাটা আরো বেশি হয়ে যায়, যে এরকম এমন প্রতিদিন বাবিকে মারধর করতেছে, নিজেদের চোখের সামনে করতেছিল, আমরা নিজেরা কিচ্ছু করতে পারতেছি না, অসহায় মতো মানে শুধু দেখতেছে আর বাবি কান্না করতেছে। কি বলবো ভাই, আজ কান্না দেখলে নিজেদেরও কান্না হয়ে যায়।
আমরা একজন গেস্টকে পেয়েছিলাম যে তার বোন, তার বোনকে এই ধরনের টর্চার করা হতো, তারা জায়নামাজ দিয়ে ঢেকে রেখে আগলে রাখার চেষ্টা করতো কিন্তু পারেনি।
তারপর কবিরাজ নিয়ে আসলাম, কবিরাজ দেখানোর পর কবিরাজ ছাড়াইলো, বললো যে আমি ওকে বিয়ে করতেছি, ওকে বিয়ে দিছো স্কিল লেগে, কবিরা যে অনেক কিছু করার পর বোতলে ভরতে চাইলো, ই করতে চাইলো, মাপ টাপ চাই, বললো ঠিক আছে আমি চলে যাবো আর ধরবো না কে ওর কাছে, ঠিক আছে চলে যাবে যেহেতু যে একটা কিছু রাখা যায় ওরে ওই এরকমই একটা জুতার মতো চলে আসে, কিন্তু এত খারাপ ও কেউ জুতা নিয়ে রাস্তায় ফেলা রেখে চলে গেছে, তবুও আবার এক মাস পরে
আবার আসল হয়েছে,
আবার হয়ে গেছে সেম ঘটনা হচ্ছে।
তো আচ্ছা এই বিষয়গুলো নিয়ে আপনারা কখনো ডাক্তারের কাছে গিয়েছেন?
ডাক্তার তো দেখতেছি,
সময়ের মধ্যে আপনারা ডাক্তারও
দেখেন? আমাদের বাড়িতে ডাক্তার আছে, ডাক্তারের সামনে ঘটনা ঘটতেছে, কার ডাক্তার কি করবে, ডাক্তারের সামনে দেখতেছে ডাক্তার, ডাক্তার তো নিজেও অবাক যে এটা কি হচ্ছে,
কি বলবো বুঝতে পারছি না কিছু।
মাঝে মাঝে সায়েন্স কে খুব অসহায় মনে হয় কিছু কিছু জায়গায়।
ওকে আপনার এই ঘটনাটা কি এখনো চলতেছে?
হ্যাঁ এখনো রানিং, আমার কবিরাজ দেখেছি এক মাস দুই মাস ভালো যাচ্ছে, এরকম মানে কন্টিনিউ এই ঘটনা, এটা আমরা কোনো কিছু করতে পারতেছি না এখন।
মানে এটা আসলে বলার মতো আমি কিছু খুঁজে পাচ্ছি না, কোনো লজিক খুঁজে পাচ্ছি না যে এখানে কি হতে পারে, এটা কি কারণে, বা এটার আসলে কোনো সাইন্টিফিক কোনো ব্যাখ্যা কি আদৌ আছে কিনা?
সাইন্টিফিক ব্যাখ্যা কি, এটার তো কোনো সুপার ন্যাচারাল ব্যাখ্যাও নেই, ডাক্তার দেখছে চোখের সামনে, কবিরাজ এসে ঠিক করতে পারছে না, সো ওয়াই ডু উই গো, আমরা কোথায় যাবো?
যাই হোক আমরা এবার একটু নেক্সট আরেকটা স্টোরির দিকে যাই।
তবে ওনার যে প্রথম প্রথম যে ঘটনাটা গাছ রিলেটেড, ঠিক একই রকম ভাবে চূর্ণ নামে একজন অনেক দূর থেকে, অবশ্যই বাংলাদেশের বাইরে, সেখান থেকে অলমোস্ট একই রকমের একটা স্টোরি ফেসবুকে ফ্যান পেজে সেন্ড করেছে আমাকে। চূর্ণ নামটা তার অরিজিনাল নাম না, পলাতক অবস্থায় দেশের বাইরে আছে তাই সে কোনোভাবেই কোনোভাবেই নাম বলতে রাজি নয়। তো ব্যাপারটা যেটা হয়েছিল তার ক্ষেত্রে, সে বাসায় তার আম্মু আব্বুর সাথে থাকতো, নিজের পার্সোনাল রুমে থাকতো, তো এভাবেই একদিন রাতে হঠাৎ করে সে নিজে টের পায়নি, তার মা টের পায় যে সে ঘরে নেই, এবং ঘরে না থাকার কারণে হঠাৎ করে খুঁজতে খুঁজতে দেখা যায় যে বাসার সামনে একটা গাছের নিচে সে শুয়ে আছে, এবং তার মা যখনই তাকে দেখতে পায়, দেখতে পাওয়ার সাথে সাথে শেয়ালের মতন শেখের একটা কালো ছায়া ছেলেটার উপর থেকে দৌড় মেরে বাঁশঝাড়ের ভেতরে চলে যায়। তার মা সেটা দেখে চিৎকার করেছে এবং ছেলেকে ভিতরে নিয়ে আসে, অনেক কষ্ট করে নিজেই টানা হেঁচড়া করে নিয়ে আসে, তার বাবা তখন বাসায় ছিল না, এবং চুন্নুর কথা অনুযায়ী তার কিছুই মনে নেই যে এই ধরনের ঘটনা ঘটেছিল, এবং সেটা তার সাথে কয়েকবার ঘটেছে, একবার নয়। তো এই জিনিসগুলো আসলে এক্সপ্লেনেশন কিভাবে দিব আমি জানি না।
এই গাছের তোর ঘটনা শুনে আর মিরাজ ভাইয়ের ঘটনা শুনে একটা কথা, আমি হুমায়ুন আহমেদের একটা বই পড়েছিলাম, নাম মনে নেই, ওখানে একটা ঘটনা ছিল এরকম যে একটা মেয়ে তার বিয়ের পর, সে প্রেগনেন্ট হওয়ার পর থেকেই মানে সে ফিল করতে থাকে গাছ তার সাথে কথা বলছে, তার বাসার সামনে যে গাছগুলো আছে সেই গাছগুলো তার দূর থেকে তাকে ডাকছে, রাতের বেলা সে বের হয়ে গাছের সঙ্গে কথা বলছে, এবং একটা পর্যায়ে দেখা যায় যে বেবিটা হওয়ার পরে খুব সম্ভবত ঘটনাটা এরকম ছিল, সে কোনোভাবে ওই গাছের টানে বাড়ি থেকে বের হয়ে যায়, এবং সেও হয়তো বা কোনোভাবে এই গাছের মতোই একটা আকৃতি হয়ে যায় বা কিছু একটা ঘটনা হয়তো বা হয়েছিল,
এবং খুব সম্ভবত মেয়েটা মনের কথা বুঝতে পারে,
বুঝতে পারে,
রাইট, তাই না? হ্যাঁ আমি বুঝতে পারি, সেটা একটা মিসেরিয়াল স্টোরি ছিল, বৃহন্নলা, খুব সুন্দর গল্পটার নাম, অসাধারণ সুন্দর একটা গল্প, এগুলো থেকে অনেক কিছু শেখা যায় আসলেই।
এবং আমি যখন বইটা পড়ছিলাম তখন চোখের সামনে ভাসছিল, আমি নিজে ভয় পাচ্ছিলাম, তখন গাছের দিকে তাকাতে ভয় করছিল, যে কোনো গাছের দিকে,
রাইট।
তো যাই হোক আমরা একটু অন্য ঘটনার দিকে যাই এবার। মিরাজ ভাই আরো একটা ঘটনা আপনার কাছে আছে, আমরা ডটিং এর কাছে যেটা শুনেছিলাম সেই ঘটনাটা একটু সংক্ষেপে শুনে ফেলি
আমরা। যে ঘটনাটা এখন ভাইয়া বলতেছিলি সেটা গাজীপুরের ঘটনা, বোর্ডবাজারে একটা গার্মেন্টস ঘটে যায়, এই ঘটনাটা 2014 সালে রানিং ঘটনা হয়,
মানে গত বছর
ঘটনা। প্রথমত আটতলা গার্মেন্টস ছিল, তো সিঁড়ি ছিল, লিফট ছিল না, তা চিন্তা করে মালিক চিন্তা করে লিফট বসাবে, লিপ বসার জন্য গর্ত করে, ওই গর্ত যে জায়গায় করে সে জায়গায় এরকম ভূত বলতে জিন বলতে কিছু একটা বলে থাকে, যখন লিপ বসানো হয় তখন থেকে শুরু হয় ঘটনার দিক, সবাই প্রায় অর্কাররাও খুব ভয়ঙ্কর হয়ে যায়,
ভয়ঙ্কর হয়ে যায় মানে মানে ভয় পায়,
ভয় পায়, কেউ টয়লেটে যাইতে পারে না, টয়লেটে গেলে কেউ না কেউ এমন হতে অজ্ঞান হয়ে যেতেছে, নাক মুখ দিয়ে রক্ত এসে পড়তেছে, অবাক ঘটনা যেরকম হচ্ছে কেন। পরে এবং মাঝে মাঝে
কারোর সাথে কি আপনারা জানেননি কখনো কি দেখতে পায়?
হ্যাঁ আমি জানছি, আমার বাড়িতে একটা ভাড়াটিয়া থাকতো, যে উনি বললো যে উনি টয়লেটে গেছিল, হঠাৎ করে দেখলো যে টয়লেটটা অনেক অন্ধকার হয়ে গেছে, কি ব্যাপার লাইট জ্বালানো অন্ধকার হলো কেন, অন্ধকার হয়ে দেখি কি মাথা নেই, একটা মাথা ছাড়া একটা বাচ্চা ছেলে, শরীরটা ভরা শুধু চোখ আর চোখ, এত ভয়ঙ্কর, উনি দেখে এত জোরে চিল্লান যে দরজাটা কেমন করে খুলে উনি নিজেও বলতে পারবে না, দরজাটা খুলে পড়ে যায় মুখে রক্ত হিসেবে, মানে অনেকজনের সঙ্গে এই ঘটনাটা ঘটে যায়। তারপরে একদিন মালিক বিশ্বাস করে না দেখে মালিক অফিসে থাকে যায় রাত্রি, রাত্রি যেমন আটটা নয়টা এরকম ফলো ছুটি হয়ে যায়, যে টাইমে দেখে কি ফিনিশিং একজন কাজ করতেছে ওইদিকে অন্যদিকে ফিরে কাজ করতেছে, মালিককে বলে যা ওকে ডাক দে এত রাত পর্যন্ত কাজ করে কেন, ওরে সব তো ছুটি হয়ে গেছে, ওকে সিকিউরিটি যায় যে হাত দিবে এই টাইমে, মালিক আবার ঈশ্বরকে ডাক হাত দিস না, যদি মানুষ হতো এটা পিছনে তাকাইতো, আমার স্যার দেখলে তো অবশ্যই আইতো, আমার মনে হয় যে এমন কিছু যে অন্যদিকে তাকাই রয়েছে, তুই যদি হাত দিস তাহলে সমস্যাটা হবে, তুই আস্তে করে চলে আস, চলে আসে চলে আসা করে সিকিউরিটি বলেন যে আচ্ছা ঠিক আছে স্যার আপনি চলে যান তাহলে আমি এখানে আপনার গেটটা লাগাইতে আসি, স্যারের নিচে নেমে আসে সিকিউরিটিটাকে অনেক জোরে আওয়াজ করে সিকিউরিটি সারা উপরে যায় সিকিউরিটি অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, তাও গেটের সামনে থাকলে থাকবে ওই টয়লেটের সামনে যায়
আর ওই ওয়ার্কারটা
অর্গানিক তাকাইলে উনাকে ধরে পুজোর টান দিয়ে নেয় যে উনি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়, কে টান দেয় কি কিছুই বোঝে না, তারপরে উনি ওই ফিকরিতে চাকরি ছাড়া দেয় যে আমি এখানে চাকরি করবো না,
মজার ব্যাপার হচ্ছে সে আমাকে ইনফরমেশন একটা মাত্রা পর্যন্ত দেওয়ার পরে যখন তার আমাকে ওই গার্মেন্টস এর নাম এবং মালিকের নাম দেওয়ার কথা তখন থেকে তার ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেটেড, এবং ঘটনাটা ছিল অনেকটা এরকম যে ওই গার্মেন্টস খুব সম্ভবত ছয়তলার একটা গার্মেন্টস এবং সেটা চারতলা থেকে এ পর্যন্ত আটজন শ্রমিক পড়ে গিয়ে মারা গেছে, সেটা কোনো সাধারণ কারণে না, যথেষ্ট ভৌতিকভাবেই ঘটনাগুলো ঘটে এবং এটা নিয়ে যথেষ্ট গার্মেন্টস এর ভিতরে শ্রমিকদের অনেক চিৎকার চেঁচামেচি অনেক কিছুকে ইগনোর করে কোনো রকম কোনো স্টেপ মালিক নেয় না, এবং সে কখনোই সেটা পুলিশ রিলেটেড কোনো কিছুতেও যায় না কারণ তার গার্মেন্টস এর একবার বদনাম হয়ে গেলে সেখানে কেউ কাজ করতে চায় না।
এরকম একটা ঘটনা নিয়ে কিছুদিন আগে হয়তো বা এই বছরে আমি ডরেও একবার বলেছিলাম, একটা অনলাইন পত্রিকা তো এসেছিল যে ওয়ার্কারদের মধ্যে একটা চাপা মানে ভয় বিরাজ করছিল যে একটা শ্মশানের উপর একটা গার্মেন্টস তৈরি করা হয়েছে, কিন্তু এইটা আসলে ঘটনাটা অন্যরকম ছিল, শ্মশানের কথা বলে মালিক পক্ষ এটা অন্যদিকে প্রবাহিত করে দিয়েছিল মূল ঘটনাকে ধামা চাপাতে আসেন, তো যাই হোক মানে এটা নিয়ে আমরা জানি না যে ওখানে আসলে আদৌ কি ঘটনা ঘটেছিল, আমার কাছে একটু এই বিষয়গুলো একটু অন্যরকম লাগে যে এত এত মানুষ কাজ করে এখানে আদৌ কি এটা পসিবল কিনা, কিন্তু হয়তো বা কোনো না কোনো ভাবে ঘটে থাকতেও পারে,
ঘটে গেছে ঘটে তো গেছে আর এটা সবাই জানে, এটা বুধবাজারে প্রায় সব লোকেই জানে যে এই ঘটনাটা এখানে হয়ে গেছে।
ওকে তাহলে যারা এই মুহূর্তে শুনছে সেই এলাকার যদি কেউ থেকে থাকে তারাই আসলে প্রকৃত সত্যটা বলতে পারবে।
ভাইয়া এটা যে যে প্রতিদিন সকালবেলা যে ওখানে কোরআনতলাওয়াত হচ্ছে এক ঘন্টা, এটা আমার বাড়ি থেকে শোনা যায় প্রতিদিন সকালবেলা আমি কোরআনতলাওয়াত শুই না, ঘুম থেকে উঠি খুব ভালো লাগে যে এর জন্য এখন পর্যন্ত কোরআনতলাওয়াত করে তার ফিকরিটা চালু করতে হয়, এছাড়া মনে হয় ভালো হবে না, আর যতদিন ফিকরিটা চালাতে হবে মনে হয় কোরআনতলাওয়াত করেই সকালবেলা শুরু করতে হবে।
আসলে একটু যদি আমরা ইনভেস্টিগেট করে জানতে পারতাম যে হোয়াট ইজ দ্য বিগ ডিল অ্যাবাউট দ্যাট লিফট থিং, ওই লিফটের গর্তটা করার পর থেকেই তো মূলত গন্ডগোল গুলো শুরু হয় তাই না, আচ্ছা সেই লিফটের গর্ত করার সময় ওই যেসব শ্রমিকরা ওখানে কাজ করেছে তারা কি কোন রকম কোন লাশ বা কোনো কিছু দাফন করা অবস্থায় কিছু কি পেয়েছে?
তারা কিছু পায় নাই, কিন্তু যারা লিফটে বসানোর পরে যেটা হয়েছে যে অনেককে স্বপ্নে দেখানো হয়েছে যেমন যে ওখানে কেউ একজন থাকতো জিন জাতীয় কি বুদ্ধ জাতীয় একজন থাকতো, যে
শুধু মালিককে নয় অনেককেই দেখানো হয়েছে,
কেউ দেখানো হয়েছে যে এখানে এই লিফটে যে উঠবে তাকে মারবে, যে পর্যন্ত ওর কথা না শুনবে ওর আশা না পূরণ করবে, আর ওর জায়গা যেহেতু ওর বাড়ি ছিল ওটা যে ও আবদার করে যেটা যে এটা আমার বাড়ি আমার জায়গায় তোরা এই করলি কেন।
আচ্ছা
ওকে জানি না, মিরাজ ভাইয়ের কাছে আজকে বেশ কয়েকটা বিভিন্ন ডাইমেনশনের ঘটনা শুনলাম, তো অনেক ধন্যবাদ মিরাজ ভাই কিছু ঘটনা আমাদেরকে শোনানোর জন্য।
ওকে
ভয় মানে ভয়।
আরো একটা বিরতির সময় হয়ে গেল, ফিরব ঠিক রাত 12:06। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে। দর শুনছেন আপনি দরের 37তম পর্ব, সঙ্গে আছে সুমন রেহান অন দ্য স্পট থেকে এবং সাউন্ডে কাজ করেছে লোবান। আজকে যাদের জীবনে ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনাগুলো এখানে উপস্থাপিত হচ্ছে তারা তিনজন, মিরাজ, আলমগীর ও সীমান্ত। ফিরে আসছি ঠিক রাত 12:06। ঢাকা তথা সারা বাংলাদেশের বিখ্যাত একটি জায়গাতে, যে জায়গাটিতে এমন সব ঘটনা ঘটে গেছে যা একেবারেই অবিশ্বাস্য। আমরা জায়গাটির নাম পাবলিকলি ওপেন করছি না, কারণ এটি নিয়ে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হতে পারে। প্রিয় শ্রোতা, গল্পের একেবারে ভেতরে যদি আপনারা চলে যান, খুব ভালো করে যদি বোঝার চেষ্টা করেন, তাহলে হয়তোবা কেউ কেউ বুঝতে পারবেন যে আজকে আমরা কোন হন্টেড প্লেসে রয়েছি। আজকে মিরাজ, আলমগীর এবং সীমান্ত তাদের জীবনে ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনাগুলো এখানে উপস্থাপন করছে। সঙ্গে রয়েছে সুমন ও রেহান এবং সাউন্ডে কাজ করেছে লোবান। যারা ডনের সঙ্গে সম্পৃক্ত থাকতে চান, পার্টিসিপেট করতে চান, আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আপনার জীবনে যদি কোনো ঘটনা থেকে থাকে যা ডরে বলার মতো, সঙ্গে সঙ্গে আমাদেরকে ফোন করুন। 24 ঘন্টা নাম্বারটি খোলা রয়েছে। ফেসবুকে চলে আসুন ডরকে ভালোভাবে বোঝার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2। আবারও ফিরছি ডরের মূল গল্পে।
আবার নতুন মানুষটা যেই ঘটনাগুলো বলবে, ওগুলো এমন এমন কিছু জায়গায় ঘটেছে, ওগুলো এমন এমন ভাবে ঘটেছে, আমরা যদি সঠিকভাবে প্রচার করার ক্ষমতা আমাদের থাকতো, তাহলে অনেকে হয়তো অনেক এলাকায় বাসা থেকে বের হওয়া বাদ দিয়ে দিত, এবং অনেকে হয়তো ওই জায়গাগুলোতে যাওয়া বাদ দিয়ে দিতেন। হ্যাঁ, তো এই জন্য আমরা ঝামেলা এড়ানোর জন্যই আমরা বিষয়টা প্রকাশ করতে পারছি না, রাইট? এবং স্পেশাল থ্যাঙ্কস টু রবি অ্যান্ড জুবায়ের, তাদের কারণেই সম্ভব হয়েছে এই মানুষটাকে আজকে এখানে নিয়ে আসা, এবং তাকে অনেক ধন্যবাদ এত কষ্ট করে আমাদের সাথে আসার জন্য। যদিও হয়তোবা আপনার মুখে কিছুটা যেটা শুনেছি আমরা, যে অনেক রকম সমস্যা হতে পারে এই ঘটনাগুলো জানলে, স্পেশালি জায়গার ব্যাপারটাতে যদি মানুষ জানাজানি হয়, তাহলে যাই হোক, আমরা তো অনেক কথা বলে ফেললাম। প্রথমে আপনার কাছ থেকে পরিচয়টা নিব ভাই, আপনার নামটা?
আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন।
মোহাম্মদ আলমগীর হোসেন, আলমগীর ভাই, আপনি সেই জায়গাগুলো নিয়ে আমাদেরকে কথা বলবেন। প্রথমে জানতে চাই আপনি কতদিন যাবত কিভাবে সেখানে কাজ করছেন, কি হিসাবে আর কি?
প্রথম 1987 সনে আঞ্জুমান অভিযোগ ডুমে চাকরি করি।
আচ্ছা।
বিভিন্ন সময় বিভিন্ন লাস টানতাম, যেরকম ফাঁসি বিষ সেগুলি খায় মারা যেত, বা ফাঁসি দিয়ে মারা যেত। এগুলো অনেক সময় লাশ গুলো আপনার অনেকে মেরে মনে করেন বাক্স করে পুকুরের ভিতরে নালা ফেলে দিত, এগুলি আমি আনতাম, সেখানে ডুম করছিল, ওখানে রাখতাম, ওখানে আবার ডাক্তাররা এটা কাটা ছেড়ে করতো। তো লাশ এই উঠানো নামানো এটার দায়িত্ব আমার ছিল এবং দাফন করা পর্যন্ত। তো ওখানে যে পুরোনো ডুঙ্গো ছিল ওখানে আমরা বেশিরভাগ রাত্রেবেলা দেখতাম যে পরিবহনটা দিয়ে লাশগুলি ব্যবহার করতাম, সেই পরিবহনটা নিজে নিজে, মানে পিক আপ আছে এবং একটা মাইক্রো দুটা গাড়ি আপনার অটোভাবে স্টার্ট হয়ে যায়, কোনো ড্রাইভার নেই কিছু নেই, রাতে 12:00 দিকে শুরু হয়, রাতে 3:00 পর্যন্ত থাকে। না জায়গায় থাকে না, উনি ব্যাক করে আর কি, 50-60 জায়গা আছে, একবার সামনে যায় একবার সামনে পিছনে আসে, এরকম মানে অনেকে আমরা দেখি রাত্রেবেলা এরকম গাড়ি স্টার্ট হয়ে গেছে, শব্দ পায় বেঁধে দেখি যে কেউ নেই। তো ওইখানে ওই আপনার দূতাবাসকে নামতে ডুমগড়টা নিচে আপনার ডান দিকে পড়ে, তো দেখা যায় যে ডুমগড়ের যে আপনার দরজা আছে সেটা কাছের এবং সাদা পর্দা দেওয়া, তো হঠাৎ করে ওইখানে দেখা যায় যে লাশগুলো কান্নাকাটি করতেছে, কেউ বসে আছে, কিন্তু সবাই মৃত। মানে কিভাবে তারা এভাবে জীবিত হয়ে থাকে, মানে ভয়ঙ্কর, মানে ভয়ঙ্কর।
তারা যেই জায়গাটাতে থাকতেন সেই জায়গা থেকে মোটামুটি দেখা যেত,
হ্যাঁ দেখা যেত রুমটা, সিঁড়িটা নামার সময় দেখা যেত, দোতলা থেকে নামতেই নিচতলা দেখা যায় যে সিঁড়ির সাথে আর কি দরজাটা। তো দেখা যায় যে
ভিতরে আপনারা লাশগুলোকে
রাখতাম
রাখতেন এবং ওই লাশগুলোকে আপনারা নড়াচড়া করতে দেখেন,
দেখতাম, মানে হাঁটাচলা করতেছে ভিতরে, কিন্তু অথচ আমরা জানি এখানে রাত্রেবেলা কেউ থাকে না, সকালে ডাক্তার আসবে ওই রুম ঘরে লাশগুলো দেখার জন্য, বা যেটা কাটা ছেঁকা করতে হবে টেস্টের জন্য সেটা করে ডাক্তার। কিন্তু রাত্রেবেলা আমরা সবাই জানি যে এখানে কোনো লোক নাই, অথচ রাত্রেবেলা ওইখানে লোকজন দেখা যায় যে চলাফেরা করতেছে, কান্নাকাটি করতেছে, বিকট শব্দ আসতেছে। আবার মনে করেন ওই দরজার সামনে একটা কালো বিড়াল যদি একা কেউ নামতো তারে মানে ভয় দেখানোর চেষ্টা করতো। এটা হলো আপনার 1987 সালের ঘটনা। তো এখানে আমি পড়ায় ছিলাম আপনার 88-85 দুজন ক্যাটাগরি, পরে আমি অসুস্থ হয়ে যাওয়ার কারণে এখানে ছেড়ে দিই।
মানে আপনি কি অসুস্থ হয়ে যান?
হ্যাঁ, এই সমস্ত দেখে লাস্ট টানে মানে ভয় বৃদ্ধি পায়। অনেক সময় দেখা যায় যে আপনার লাস্ট টাইমে আমি আমার পরে ক্লান্ত হয়ে যাই, তখন আমার গোসল টোসল করে খাওয়া দাওয়া করে রেস্ট নিই, তখন যে আমার বেডরুমে জানলা খোলা থাকে ওইখানটা এসে আমাকে ডিস্টার্ব করে। যে লাশটা আমি তার শরীরে পোকা হয়ে গেছে সে লাশটা আমি আনলাম, তাকে দাফন করলাম, অথচ সে এসে আমাকে রাত্রে ঘুমের ঘরে জানলা দিয়ে আমাকে ডাকছে। হ্যাঁ, এটা দেখি ওখানে আমি বলি লোকজনকে, অনেকেই বিশ্বাস করে না, এক পর্যায়ে আমি অসুস্থ হয়ে যাই।
আপনি একটু আগে যে গাড়িটার কথা বললেন, সেই গাড়িটা আপনি নিজে কখনো ওই গাড়িতে যাত্রী হিসেবে ছিলেন?
হ্যাঁ, আমি বিভিন্ন জায়গা থেকে লাশ আনতাম ওই গাড়িতে করি, যেরকম নারায়ণগঞ্জ, সিলেট, বরিশাল, সব জায়গা থেকে আমি বেহারিস লাশগুলি টানতাম।
এই লাশগুলো টানা অবস্থায় যে গাড়িগুলো রাত্রে একা একা নড়াচড়া করতো, ওগুলোতে আপনার কোনো?
ওগুলোতে একদিন একটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, যেরকম নারায়ণগঞ্জ থেকে আমি একটা লাশ, আমি এবং ড্রাইভার ছিলাম দুইজন, তো আমরা ওইখান থেকে লাশটা নিয়ে আসি, সেই লোকেশন দিয়ে লাশটা উঠাই, ওখান থেকে 1 কিলো আসার পরে আমাদের গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়। স্টার্ট বন্ধ হয়ে যায় তখন ভাবলাম যে গাড়ি হয়তো ডিস্টার্ব, কিন্তু 1 ঘন্টা চেষ্টা করে দেখি যে গাড়ি সম্পূর্ণ ঠিক আছে কিন্তু স্টার্ট নিতেছে না। পরবর্তীতে হঠাৎ করে এক পর্যায়ে দেখা যায় স্টার্ট হয়ে যায়, তখন আমরা স্টার্ট করি, স্টার্ট করে যখন বিশ্ব রোডের কাছাকাছি আসি তখন দেখা যায় যে এক পর্যায়ে সেই লাশটা উঠে বসে আমাদেরকে ওই ছোট ছোট খোপ আছে আপনার লোহার অ্যাম্বুলেন্সের ভিতরে, এবং একটা কাঁচের ছোট গ্লাস সেখানে টোকাইতেছে, এবং আপনার ওই দুই হাত দিয়ে চেষ্টা করতেছে আমাদেরকে ধরার জন্য, কিন্তু আমরা ভয় পাই, ড্রাইভারও ভয় পায়। তখন ড্রাইভারকে বললাম তুমি ভয় পাও না, তো আমাদের আবার একটু বদভ্যাস আছে যেরকম ধূমপান করি, তো বললাম যে একটা সিগারেট দেওয়া দেখবা যে সব সমস্যার সমাধান। তো সিগারেট ধরাইলাম, তখন দেখি যে না লাশ লাশের জায়গায় শুয়ে আছে।
এই লাশটা মানে কিভাবে এইটা মারা গিয়েছে?
এই লাশটাকে 1 সপ্তাহ পরে এটা আমরা পুলিশ তদন্ত করে জানতে পারছি যে লাশটাকে তারা ওই আগে ফাঁসি দিয়ে মারছে, বাক্স করে ডোবার ভিতরে ফেলে দেয়। তো এই লাশটা ছিল আপনার এই মুন্সীগঞ্জের, তো ওরা আর কি নারায়ণগঞ্জ এদিকে ওই নদীর এই পাশে এসে তলারে করে আইনা ফেলা, এগুলো পুলিশের থেকে আমরা শুনতে পাচ্ছি।
ওকে, তো আঞ্জুমান মফিদুল ইসলামে থাকাকালীন আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটে, আপনি নিজের চোখে মনে হয় মূলত অপঘাতে মৃত্যু হওয়া লাশগুলোর ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটতো, তাই না?
হ্যাঁ।
আচ্ছা, তো আপনি এই চাকরি কতদিন করেন এবং কবে ছেড়ে দেন?
আমি এই চাকরিটা পরে 5-6 বছর করার পরে আমি এরকম বয়সে প্রায় যদি আমি চাকরিটা ছেড়ে দিই, দিয়ে আমি আবার নতুন একটা চাকরি নিয়ে নিরাপত্তা হিসাবে,
নিরাপত্তা কর্মী হিসাবে,
কর্মী হিসাবে চাকরি নিই। কিন্তু নেওয়ার পরেও দেখি যে আমার ওই ডিউটিটাই আমার উপরে এসে পড়ে গেছে, এখানে চাকরি নিলাম, ওখানে এসে দেখি যে আমার ওই কপাল
মানে ওইটাই পড়ে। লাশ টানাহেঁচড়া করার যে কাজটা থেকে দূরে সরতে চাইছিলেন, নতুন কাজও দেখা গেছে এই ধরনের
কাজে আমার কপালে আসছে। সে যাই, ওখানে দুর্ভাগ্যের বিষয়ে আমি এটাই করতেছি।
আপনি ওই চাকরিটা?
হ্যাঁ, আমি এখনো ওইখানে চাকরিতে আছি।
তো এই চাকরিতে শুরুতে আপনার সাথে কি কি ঘটেছে, কি ধরনের ঘটনা যেটা আপনি আসলে আশা করেননি এই ধরনের ঘটনাগুলো ঘটুক, শুরু থেকে একটু ঘটনাগুলো বলে নাও?
এই চাকরিতে আসার পরেই আপনার যেরকম আমাদের এখানে দ্বীপ এলাকা নামে একটা জায়গা আছে, ওখানে আমি বিয়ে করি 90 সনে, তো আমার শ্বশুরবাড়ির কাছেই, আমি শ্বশুরবাড়িতে যাই। তো চিন্তা করলাম যে শ্বশুরবাড়িতে যাইতেছি, আজকে তো আর থাকতে পারবো না। আবার
1990 সনের ঘটনা?
হ্যাঁ। তখন আমি শ্বশুরবাড়ি চিন্তা করলাম যে গরু মাংস দিয়ে ভাত বেশি করে খাই, গরু মাংস খেয়ে যদি বাইরে চলে আর কি কোনো আসর পেটার তার কোনো ইয়ে পাবো না।
আচ্ছা,
ওখান থেকে আমার বাড়িতে নিয়ে আমি আসতেছিলাম। আমি বাসায় দিয়ে আবার ওই সিগারেট খাওয়ার জন্য ওইখানে বাসার পিছনেই হাঁটতেছিলাম, তো এই সময় আমি একটা সিগারেট নিয়ে গেছি। খাওয়ার পরে আমি এখানে বসে দিচ্ছি, একটা হিজুল গাছ আছে, হিজুল গাছে তুলে, তো ওখানে দেখি যে একটা ষাঁড় গরু দাঁড়ায় আছে। তাই আমি বললাম যে এখানে গরু আসলে গাছগুলো সব খেয়ে ফেলবে, দেখতে তারা হাজি টানে তাড়াতে গেলে এক পর্যায়ে দেখা যায় যে সে আমাকে গুতা মেরে পানিতে ফেলে দেয়। পানিতে ফেলে দেওয়ার পরে দেখি যে সে একটা বিড়ালের মতো ভাব ধরে আমার বুকের উপরে শুধু আমাকে চুবাইতেছে। এক পর্যায়ে সে আমাকে চুবাইতেছে পানিতে,
ব্যাপারটা মানে বিড়ালের আকৃতি ধারণ করে।
হ্যাঁ, বিড়ালের আকৃতি ধারণ করে, বড় বড়
লোকটাও পানিতে না,
সে আমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় গরুর মতো হইয়ে গুতা মেরে ফেলায় বুকের উপরে মানে ওই বিড়ালটা। তার সাথে আমি যতই চেষ্টা করি তাকে আমি শক্তিতে পারি না। আমি এক পর্যায়ে তার ওই যে চুল চুলগুলো বাম হাতে ধরি, সে আমাকে চুবায় আমি তাকে চুবাই। এই সময় আমাদের এক কলিগ, সে ডিউটি ওই এলাকায় ছিল, সে পানির শব্দ পেয়ে কাছে এসে দেখে যে শুধু আমি একাই ডুবাইতেছি। তখন আমাকে বলতেছে তুই একা ডুবাস কেন? আমি বলছি যে আঙ্কেল আমি তো একা ডুবাইতেছি না, এই যে বাম হাতে আমি ধরে রাখছি ও আমার চুবাইতেছে আমি ওরে চুবাইতেছি। তখন সে আমাকে ধরার চেষ্টা করে ধরে উঠায়, সে বললো যে তুমি যে ইয়ে করতেছো এখানে এত রাস্তায় আসছো কেন, এই জায়গাটা তো খারাপ, এরকম ঘটনা হয়। তারপরে বাসায় চলো, তারপর আমি বাসায় চলে যাই। তারপর আরেকদিন হলো কি আপনার যেরকম যাত্রাবাড়ি নামে একটা জায়গা আছে, সেখানে আমি
ওখানে আপনি মানে যে জায়গাটার কথা বলছেন ওখানে
ওইটার পাশেই।
আচ্ছা, মানে ওই জায়গাটুকুর নাম যাত্রাবাড়ি?
যাত্রাবাড়ি,
আমরা আসলে যাত্রাবাড়ি বলতে সাধারণত সেই শনি
রাখা, আমাদের যে বাগান ওই বাগানের নামই হলো যাত্রাবাড়ি।
হয়তো আপনাদের কোড নেই মধ্যে
ওই যাত্রাবাড়ি এলাকায় অনেক সময় বিভিন্ন মার্ডার হয়। রাত্রেবেলা আমার ডিউটি প্রায় 2-3 কিলো নিয়ে একা ডিউটি থাকে, মানে গভীর জঙ্গল।
এখন যে ঘটনাটা আমাদেরকে বলছেন এই ঘটনাটা কত বছর আগে?
90-91 ঘটনাটা।
আচ্ছা,
কখনো ওই আপনার বিভিন্ন সময় দেখা যায় যে প্রতি বছরই যুবক ছেলেদেরকে ছোট বাচ্চা 12-26 বছর পর্যন্ত 2-3 জন করে ওই লেকটার ভিতরে মারা যায়। সবাই জানে যে মারা যায়
যাত্রাবাড়ি
যেটা বললাম, তো ওখানে বিভিন্ন সময় ফাঁসি হয়। আমি জানতাম না যে এখানে এরকম ভয়ঙ্কর জিনিস আছে। আমি ডিউটি করতেছি এ সময় হঠাৎ করে দেখি আমার সামনে মানে মাথার উপরে যে গাছটায় বসে আছে গাছের নিচে সেখানে আমার 2-3 হাত উপরে উপর থেকে মানে রক্ত পড়তেছে।
কোথায়? মানে আপনার উপরে?
আমার শরীরের উপরে। তখন আমার ইউনিফর্মের রক্ত দেখে আমি কি ব্যাপার এরকম ভিজা কেন? তখন টর্চ মারি, টর্চ মেরে দেখি যে রক্ত। উপর দিকে তাকায় দেখি যে আপনার একটা লাশ ফাঁসি দিয়ে ঝুলে আছে, তার জিভটা দিয়ে মানে জিভটা বের হয়ে আছে, জিভের আগা দিয়ে রক্তটা ঠিক আমার শরীরের উপরে পড়তেছে। রাত্রে তখন আপনার 2:30, তখন টর্চ মেরে চেয়ে দেখি যে লাস্টে এই অবস্থা, চোখ গুলো বড় বড় আর মুখ দেহে জিভটা দিয়ে রক্ত পড়তেছে। দেখে আমি
যেটা হয়,
হ্যাঁ, তখন আমি ভয়ে আমার পুরো লোম খাড়া হয়ে যায় শরীরে। তখন আমি কি করবো, একা এখন ডিউটি ছেড়ে তো পালাইতে পারি না। তখন মনে করেন যে এই আগুন দূরে জ্বালি, কিন্তু ঘটনা হলো এটা রাত্রে 8টার দিকে সে ছেলেটা ফাঁসি দিয়েছে। পরবর্তীতে জানতে পারলাম আর কি যে সে নিজেই ফাঁসি দিয়েছে। সকালবেলা আমি অফিসকে জানাই, অফিস থানাকে জানাই, থানার থেকে আসার পরে লাস্টটা আমাকে নামাইতে হয়।
ওই রাতে আর আপনি কিছু করেন?
ওই রাতে আমি ভুবনেশ্বরে গেছি,
সারা রাত ওই লাশের আশেপাশেই ছিলাম।
না, আমি ওখান থেকে লাশের থেকে প্রায় 1 কিলো দূরে চলে গেছি, যাই ওখানে বসেছিলাম।
কাউকে জানাননি?
না, সকালে যখন আজান দেয় আজানের পরে আমি আমার কলিগদেরকে এবং অফিসারদেরকে জানাই। তো অফিসার আবার থানা ফোন করে দিলে, থানার থেকে পুলিশে আসে, লাশ আমাকে নামাইতে হয়। তো তারপর দিন তো আমার ডিউটি ছিল ওখানে, যেখানেই বসি ওই লাশটাকে আমি দেখতে পাই।
আচ্ছা, একটু বলেন তো, যখন আপনি লাশটা নামিয়েছেন পরের দিন সকালবেলা পুলিশ আসার পর, তখন কি লাশটার মুখে রক্ত?
হ্যাঁ, রক্ত ছিল, পড়তেছে। রাত্রে যেরকম পড়ছে সকালে এরকম রক্ত পড়তেছিল, মানে রক্তটা আস্তে আস্তে শুকায় আসছে, মানে গালের এখান দিয়ে শুকায় গেছে, রক্তটা জমাট হয়ে গেছে।
এরপর
পরের দিন আমার আবার ডিউটি ছিল ওখানে, তো আমি ডিউটিতে ওখানে যাই, আমি অনেক ওখানে আর যাই না, দূরে থাকি। যখনই আমি বসে থাকি তখন দেখি চতুর্পাশে ওই ছেলেই ঘুরতেছে, হাঁটতেছে। হ্যাঁ, আমি ওকে নামাইছি,
তাকে যে দেখেন তাকে কি রূপে দেখেন? ওই অবস্থায়
দেখা যায় যে তার তখন রশি না থাকে না, তখন দেখা যায় জিরবাটা বের হয়ে আছে, হাতটা ব্যাগে করে ঘাটটা ব্যাগে করে শুধু আমার দিকে আসতেছে। তখন আমি ভয়ে আরো কিছুর দিকে
যাই, এলাকার আশেপাশে
জঙ্গল, আশেপাশে কেউ নেই, একা ডিউটি করতে হয়, অনেক কষ্ট করে ডিউটি করি। ওইরকম আমাকে কিছুদিন পর পরই ডিস্টার্ব করে।
আমি অন্যান্য গার্ডদেরকে বলেননি?
অন্যান্য গার্ডদেরকে বলছি, ওই এলাকাতে রাতে ওনারা 2-3 জন ছাড়া ডিউটি করে না। অনেক সময় ডিউটি দিলে তারা পালায় বাসায় এসে শুয়ে থাকে, কারণ এই ভয়ে পায়ে সমস্ত জিনিস দেখে দিলে তারা ওই এলাকায় থাকে না।
আর আপনি লাশটার কথা একটু আগে বললেন, যেটা আপনি দেখেছেন, ওইটা কি আর কেউ দেখেছিল?
ওইটাকে আমার কলিগ আসছিল, সে মারা গেছেন, হাবিব, সে দেখছে রেলপেয়ারে চলে যাওয়ার পর সে মারা গেছে। তো ওই এলাকাতে আপনার আরো লাশ আছে জবাই করা হয়েছে, আপন ভাই তার নিজের বোনকে মেরে ফেলতে জবাই করে, ওই লাশটাও আমি টানা আসা করি।
এটা কোন জায়গায় এবং কত সালে?
এটা 98-তে।
98-তে
এই লাশটা আমি দিনে টানার আসা করি, মানে তারা যেটা অবস্থায় আমার সামনে দিয়ে গেছে, ওই দিনে ডিউটি ছিল, তা আমি নাস্তা টাস্তা করে আইসা দেখি যে এখানে এরা মার্ডার, আমাকে লোকজন বলে। ওই লাশটা মানে দুই টুকরো আর কি, ধরতে আলাদা আর বডিটা আলাদা। তখন আমি আইনা এটাকে জোড়া লাগাই, জোড়া লাগাই এটাকে, ওই কল্লাটাকে দূর থেকে মানে আপনার দশটা দূরে ফেলা রাখছিল, কল্লাটাকে আইনা ওইটার সাথে লাগে কাপড়টা বাইতে আমি আপনি পুলিশে।
কত বয়স ছিল
মেয়েটার? বয়স ছিল 19-20 বছর বয়স, তার নিজের আপন ভাই মেরে বলছে।
একটু আমি এখানে থামাই, মানে উনি যেই জায়গাটার কথা বলছে রেহান, আমি ইনফ্যাক্ট আমি আর তুইও কিন্তু সেই জায়গাটা ঘুরে এসছি।
আমি আমরা যাদেরকে বলছি এখন যারা শুনছে তারা অনেকেই
অনেকেই গেছে,
75% মিনিমাম।
সেই জায়গাটা দিনের বেলাও যে পরিমাণ নীরব থাকে কিছু কিছু স্পট, এবং রাতের বেলা যদি একবার চিন্তা করে দেখেন যে সেই জায়গাটা কেমন হতে পারে, আর সেই জায়গায় একা একা ডিউটি পালন করা
এবং এই ধরনের কয়েকটা আত্মহত্যা খুনের লাশ টানা হ্যাচা করা তো অনেক দূরের ব্যাপার। দেখার পরে
বেশিরভাগই দেখা যায় যে আপনার রাত্রিকালে যখন ডিউটি করি তো ওই লোকেশনে দেখা যায় যে আপনার কল্লা নেই, অথচ ওই মেয়েটা দাঁড়ায় আছে। তো দেখে
লোকেশনে তার লাশটা
উঠেছি ওই লোকেশনে, আবার দেখা যায় যে কল্লা নাই, সে আমার দিকে হাইটা আসতেছে, মানে আমার কাছাকাছি আসে না, মানে একটু দূরেই, যে ভয় দেখায় আর কি। কিন্তু আসল কথা হলো তো ভয় খুব কমই পাই, কারণ এগুলি করতে করতে অভ্যাস হয়ে গেছে।
মানে আপনি যে অবস্থায় ওই মেয়েটার লাশটা দেখেছেন, ওই জামাই পরা থাকে সে?
হ্যাঁ, ওই এরকম রক্তাক্ত ওই জামাই, মানে তার সব যা যা পরনে ছিল তাই থাকে, কিন্তু কল্লাটা আলাদা, সে মানে হাইটা আমার দিকে আসে। আমি এক পর্যায়ে সরে যাই, কারণ যদি ভয় পাই অত ক্ষয়ক্ষতি করতে পারে। অনেকবারই এই মেয়েটাকে এখনো যদি রাত্রেবেলা ডিউটি পড়ে তো দেখা যায় এখানে 4-5টা পেত্র আছে, এই সবাই আমার সাথে আর কি এরকম দেখা যায়।
আপনি বলতে চাচ্ছেন এখনো যেই কাজটা, যেই জবটা আপনি করছেন এবং সেই জবের জন্য আপনাকে রাতের বেলা নিরাপত্তার দায়িত্ব পালন করতে হয়, আপনি যখন এই জায়গাগুলোতে ঘুরে বেড়ান এই বিভিন্ন জিনিসগুলো এখনো দেখা যায়?
দেখা যায় ওনারা চলাফেরা করে ওই লাশগুলো, তারপরে দেখা যায় যে নিজের হাজবেন্ডকে মেরে ফেলছে। দুই বন্ধু মিলে তাকে খুব মারধর করে এবং গলার ভিতরে রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে মেরে ফেলে।
এটা কি দিনের বেলা?
এটা দিনের বেলা হয়নি, এটা আপনার সন্ধ্যায় মাগরিবের আজানের পরে যখন অন্ধকার হয়ে আসছে তখন ওই আমাদের জঙ্গলে কোনো দর্শনার্থী থাকে না।
ওইখানে কি দর্শনার্থী যাওয়ার নিয়ম আছে?
সন্ধ্যার পরে থাকার নিয়ম নেই, সূর্যাস্তের পরেই বন্ধ।
তারপর ঢুকলেন কিভাবে?
ওনারা ঢুকছিলেন, ওনারা যেরকম আপনার বললাম যে ওনারা সার্ভিস করেন, যাতায়াত আছে, তারা বুঝলো, জানতে পারলো যে এইখানে মানে সেফ জায়গা।
এবং আমি আর তুই এই বাস বাগানটার ভেতরে গিয়েছিলাম এবং আমাদের বেলাও যথেষ্ট পরিমাণ আছে,
চাওয়ার পরে আমাদেরকে আমরা আমাদের প্রভাবটা খাটাতে পারি।
যখন যেদিন মারছে ওদিন আমরা কেউ টের পাইনি, তারপরের দিন দর্শনার্থীরা ঘুরতে আসে, তারা আসে দুপুর 12টার দিকে, দেখে যে একটা পানির ভিতরে একটা লাশ। তো এটা লোক মারফতে শোনাশুনি হয়, তখন আর ইচ্ছে করে যায় না, কারণ গেলে আমাকেই লাশটা টানতে হবে। তখন অফিস জানাই, থানা জানাই, ওনারা আস্তে আস্তে এক পর্যায়ে দেখা যায় মাগরিবের আজান দিয়ে দেয়, অন্ধকার হয়ে যায়। তো প্রশাসনের লোক আসার পরে তখন তারা ওই পানির থেকে লাশটা আনার জন্য লোক পাচ্ছে না, তখন বললো যে এখানে ডিউটি কার। তো আমাদের এক অফিসার ছিল, সে ফট করে বললো যে অমুককে খবর দাও, তার রাতে তো ডিউটি, সে কাজটা করবে, কেন ও স্যার আর কি করবে?
আপনার কথা বলে?
হ্যাঁ, আমার কথা বললো। তো অফিসার কর্তৃপক্ষ, উদ্বোধন কর্তৃপক্ষ বললে কাজ করতেই হয়।
আমার মনে হয় আপনি যে আঞ্জুমান মফিদুল ইসলামে কাজ করতেন এই ব্যাপারটা সবাই জানে ওখানে, এই কারণেই বোধ হয় আপনাকে।
এবং এর আগে তো উনি অনেক লাশ ওখানে টেনেও ফেলেছেন,
এরকম টানছি। উদ্বোধন কর্তৃপক্ষ চাকরির আগের থেকে এগুলি করি, ওনারা ইচ্ছা জানে যে এগুলি আমি করি।
ওকে, তারপর কি হলো?
তো আমি ওখানে আমাকে ফোন করা হয়, ফোন করলে আমি আসি লোকেশনে, আসার পরে আমাকে বললো যে এখানে একটা লাশ আছে, তুমি এটা আনো। তখন বললাম স্যার আমার তো ভয় লাগে, এখানে এই পুকুরটা ভালো না, এখানে তো আমার ভয় লাগতে আছে, তো আমি লাশটা কিভাবে আনি? তখন বললো না তোমার আনতে হবে, আমরা চতুর্পাশে আছি। তখন আমি আল্লাহর নাম নিয়ে নামি, লাশটা আমি প্রায় 30 হাত দূর থেকে সাপ্তাহে যায় লাশটা নিয়ে আসি।
তখন যখন আপনি লাশটা আনছেন তখন সময়টা কি দিনের আলো আছে না অন্ধকার?
তখন রাতে আপনার প্রায় 7:30 বাজে,
অন্ধকার
7:30 বাজে। তখন পানিতে নামি, লাশটা নিয়ে আমি কিনারে আসি, মানে রাস্তা নিয়ে অনুভব আনছি যে ওখানে শুধু ওই পায়ের বিদ্যুৎ আঙ্গুলটা ভিতর ধরে আনছি, হ্যাঁ, কারণ আমি ভয় পাইছি। তো আমি আর ওই লাশের দিকে তাকাই না, আমি কিনারে এনে লাশের দিকে তাকাই, তখন আনার পরে দেখি যে মেয়েটার গলায় একটা মলনা পেছানো। তখন পুলিশ আমাকে বললো কি অবস্থা, তখন বললাম যে এটা তো এরকম মলনা পেছানো, ঠিক আছে এটা উপরে উঠান, একটু দুর্গন্ধ বের হয়েছে কারণ একদিন আগে মেরে রাখছে, এটা কিনারে কচুরি পানা নীলি দিয়ে ডাইকে রাখছিল মেয়েটাকে মেরে। তখন ওই বৃষ্টি বেশি হওয়ার কারণে এটা ভাইসা আপনার মাঝখানে
যায়।
তো আমাকে বললো যে সুরতাল করতে হবে, তখন আমি বললাম সুরতাল আমি করবো না, এটা আপনারা ঢাকা মেডিকেল নেন। তখন পুলিশ আমাকে এক পর্যায়ে ক্ষিপ্তে বলে যে না এখানেই সুরতাল করতে হবে। তখন আমি বললাম যে তাহলে আমার
কি এই ব্যাপারে অভিজ্ঞতা আছে।
হ্যাঁ,
কিন্তু সুরতাল করার বিষয়টা যতটুকু আমরা জানি এটা তো কোনো মানে
মহিলা ডাক্তার দ্বারা করতে হয় মহিলাদের, কিন্তু এখানে পুলিশ নিজেদের
আপনাকে ফোর্স করে এটা করে,
আমাকে জোর করে করানো হয়েছে। আমার জীবনে ফার্স্ট আমি একটা মেয়েকে সুরতাল করছি। তো মেয়ে আমাকে বললো যে দেখেন তো ওর সব ঠিক আছে কিনা, তখন আমি দেখলাম যে গলায় ভিতরে একটা ওড়না, তখন বললাম যে কালো রঙের ওড়নাটা তিনটা তেজ দেওয়া, পাঁচটা গিফটা দেওয়া, বের করলাম। তারপরে দেখি যে একটা রশি দিয়ে সাতটা তেজ দেওয়া, আরো চারটা গিফটা। তখন ওই রশিটা ছাড়ার পরে ওই মেয়েটার মানে একটা ভিতরে যে হাজারে ছিল সে হাজারটা বের হয়েছে, মানে সে খুব কষ্ট পায় মারা গেছে, খুব চেষ্টা করছে বাঁচার জন্য। তো তার ভিতরে যে হাজারটা ছিল আমি ওই রশির বানটা খোলার পরে তার ভিতর থেকে একটা হাজারি বের হলো, যে
কিরকম
মানে যেরকম আপন, ধরেন আমি একটা আঘাত খেলাম, খাওয়ার পরে দেখা যায় যে আমার এক আত্মীয় আসলো, আমি তার কাছে মানে খুব ইয়ে করলাম, করলাম যে আমি খুব কষ্ট পাইছি। তো এরকম নিজের আমি ওই লাস্টটা টানার চেষ্টা করছি আমার নিজের ছোট বোনের মতো, কারণ এরকম আমার বোনও তো হইতে পারতো। তো যখন আমি রশির বানটা খুলি প্রথম ফার্স্ট সুরতালে, তখন ওই মেয়েটার ভিতর থেকে শব্দ আসলো আমাকে, এরকম একটা শব্দ আসলো,
মানে
খুব কষ্টকর।
আমি শুনতে পেয়েছি,
হ্যাঁ আমিও শুনতে পারছি, আমার পাশে লোকজন ছিল তারাও শব্দটা শুনতে পারছে, দারোগা তখন আশেপাশে,
মানে সে কি বেঁচে ছিল তখন?
না তখন বেঁচে ছিল না, তার ভিতরে বাতাসটা ছিল, মানে তাকে তো শ্বাস শুদ্ধ করা হয়েছে।
আচ্ছা,
ওই বাতাসটা ব্যাপারটা মানে কষ্টকর বাতাস,
মানে কষ্টের যে বাতাসটা বের হয়েছে এখন সেটা তো কণ্ঠনালী দিয়ে বের হবে,
কণ্ঠনালী
দিয়ে বের হওয়ার সময় ফ্রিকোয়েন্সিটা একটা সাউন্ড ক্রিয়েট করেছে। এটা আমি একটু সরি আপনাকে একটু থামাই, এটা আমি স্পেশালি বললাম কারণ হচ্ছে এই ধরনের ঘটনায় নেক্সট টাইম কেউ যাতে ভয় না পায় এই ধরনের কিছু হলে, এটা কিন্তু সাইন্টিফিক ব্যাপারটা, ওনার কাছ থেকে
আমি জিজ্ঞেস করেছিলাম যে আসলে সাইন্টিফিক বাতাসটা যে আটকেছিল ওটা বের হওয়ার সময় একটা শব্দ
হয়। এক পর্যায়ে মনে করেন একটা শব্দ পেলাম, তখন বললাম স্যার দেখেন ওনার ভিতরে যা আজারে ছিল দুঃখ কষ্ট বের হয়েছে, মানে আমার খুব মায়া হলো। তখন আমরা জানতাম না এটা কার মেয়ে কি আসে বিষয়, এই লাশটা মনে করেন যে আবার ভ্যানানি ভ্যানানি, আমি নিজেই ভ্যান চালক আগে চালাতে থাকে মানুষ আছে পাঁচ সাতজন, মেয়েটার পাওগুলি ঝুলতেছে, মানে মুখটা এমন ভাবে না আমার দিকে তাকায় আছে, এরকম তিন চারবার চোখ বন্ধ করে দিচ্ছি, তারপরে মেয়েটা আমার দিকে তাকায় থাকে,
আবার চোখ খুলে যাচ্ছে।
তখন এইভাবে করে আমি নিয়ে গেলাম আমাদের যে মেন গেট, ওখানে রাখলাম, রাখার পরে ওইখানে আবার অনেকক্ষণ দেরি হলো, সাংবাদিক এসে ছবি টবি তুললো, যে মেয়েটা অজ্ঞাত আমরা চিনি না, পরে এটাকে ঢাকা মেডিকেল পাঠিয়ে দিই। তারপর দিনে আবার আমার ডিউটি ছিল, ওই যেভাবে ভ্যানে করে নিতেছিলাম আমি দেখি যে ওই মেয়েটা ওই ভ্যানের উপরে বসে আছে, আমার যে তাকায় আছে হাসতেছে।
পরবর্তীতে আপনি
পরবর্তীতে মানে ও তিন চার দিন আমাকে এরকম করছে। তো কখনো যদি ওই এলাকাতে ডিউটি করি আমি ওই মেয়েটাকে দেখি যে আমি যেখানে সুরতাল করছি সেখানে সে বসে আছে।
চার মিনিটের একটা বিরতি, একটু পরেই ফিরব। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে এবং অন দ্য স্পট থেকে সুমন ও রেহান, সাউন্ডে রয়েছে লোবান, আপনারা শুনছেন ডরের ৩৭তম পর্ব এবিসি রেডিও এফএম 89.2 এ। ডর নির্ভর কোন একটি বাড়ির পরিত্যক্ত রুম, কোন একটি ভিটার ছোট্ট একটি জায়গা, কোন একটি খালের কোন একটি বাঘ, কিংবা কোন একটি পোড়া বাড়ি, কোন একটা পুরনো পরিত্যক্ত বাড়ি, কিংবা খোলা মাঠ,
পুরো বাংলাদেশে এরকম অসংখ্য জায়গা রয়েছে যেখানে প্রতিনিয়ত ঘটে চলেছে অবিশ্বাস্য সব ঘটনা। এরকম ঘটনার সাক্ষী যারা, তাদেরকে নিয়ে আমরা প্রতি সপ্তাহে এরকম একটা হন্টেড প্লেসে বসে ধারণ করি। ডর, ডরের বিশেষত্ব এটাই, আজকেও ঠিক তেমনই একটি ঘটনার মুখোমুখি হয়েছি আমরা, যেটা ধারণ করা হয়েছে ঢাকা শহরের খুবই বিখ্যাত পপুলার একটি জায়গার খুব কাছাকাছি বসে। এবং এই জায়গাটির নাম আমরা এক্সপোজ করছি না এ কারণেই যে সেটা নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হতে পারে। প্রিয় শ্রোতা, আমরা 4 মিনিট পর আবারও ডরের মূল গল্পে ফিরছি। ডর,
কখনো যদি ওই এলাকাতে ডিউটি করি, আমি ওই মেয়েটাকে দেখি যে আমি যেখানে সুরতাল করছি সেখানে সে বসে। আমি ছাড়া দেখেছে আমার এক কলিগ, দুজন ডিউটি করতেছিল, সে আমাকে বলছে কি যে ভাইয়া ওখানে জানি কি দেখা যায়। তখন বলছে না দেখলো এটা কিছু না, তুমি কিছু মনে করো না, কেবল ওই যে মেয়েটা পাওয়া জুলাইতেছে ওখানে বসে বসে, না আমার ভয় লাগতেছে। আমার না ওখানে দুইজন আছে, সমস্যা নেই, আমাদের থেকে তো অনেক দূরে। তখনও গভীর রাতে দেখা যায় আপনার একটা অটুই গাছ আছে, ওখানে একটা বেঞ্চ আছে, ওই বেঞ্চের ভিতরে আপনার বসা থাকে। তো এছাড়াও আরও আছে যেরকম ওই এলাকাতেই আপনার বাঁশবন এলাকায় গভীর জঙ্গল, সেখানে দেখা যায় যে আপনি কারণ ডিউটি করলে অনেক সময় ক্ষুধা লাগে। তো আমি আবার অনেক কোনো জিনিসকে ভয় পাই না, আবার মাঝে মধ্যে হঠাৎ ভয় পেয়ে যায়, মানে শরীরে প্রসঙ্গ দাঁড়ায় যায় হঠাৎ, যেটা আমাকে ভূত খেতে মেরে ফেলবে ওরকম ভয় পাই না। কারণ আমার কাছে আগুন থাকে, দা থাকে, লোহা জাতীয় জিনিস, এগুলো দেখলে আবার কিন্তু ভূত খেতে আসে না। তো ওই সাহসটাই রাখি। আর যেরকম সুরাকাত পড়ি, তো একদিন আমি বললাম আমার বাপকে যে আমাকে কিছু চাল বেজে দাও, আমার রাত্রে ক্ষুধা লাগে। তখন বললো যে রাত্রেবেলা গভীর জঙ্গলে চাল বেজে খাইবা, খাওয়াটা ঠিক না। বলছে না এটা ক্ষুধার কাছে, এগুলি কিছু না তুমি দাও। তখন সে আমাকে দেয়, এবং আমার ওই আরেক কলিগ আমার সাথে ডিউটি, তো আমরা ওই বাঁশবন এলাকাতেই একটা সাথী আছে সেখানে আমরা থাকি। তো দেখা যায় রাতে 12টা 1টা বাজে, একটা সময় মনে করেন আমরা ওখানে চাল বাজা খাইতেছিলাম, আমার বন্ধু পাশে বসা, হঠাৎ করে আমাকে ডাকতে আসছে গভীর জঙ্গল থেকে, নানা নানা। তখন আমি বললাম এই কে ডাকে? তো আমার আবার এক নাতি আছে, সে হয়তো এরকম মাঝে মধ্যে দুষ্টমি করে রাখছে। তো আমি বললাম যে তো তুমি বসো, আমাকে তো ডাকতেছে দেখি, সাতানটা লুকায় লুকায় ডাকতেছে। তখন আমার কয়েক বলে ভাইয়া এটা নাতি না, এখানে এর আগে 7 জন কিন্তু এরকম সমস্যায় পড়ছে, তারা চাকরি ছেড়ে দেয়, পলাই গেছে, আপনি যান না। আমি বলছি যা এটা সমস্যা নেই, আমি যাই, যে জঙ্গলে যতই যাই কিন্তু আমাকে একবার করে ডাক দিয়ে দূরে চলে যায়, আমি পাই না।
আপনি যতই যাচ্ছেন ডাকটা ততই দূর থেকে আসছে,
দূর থেকে আসছে। এরকম করতে করতে এক পর্যায়ে দেখি একটা ডোবা আছে, ওখানে আপনার হাঁটু পানি থাকে বর্ষার সময়, আমাকে শুধু ওই পানির দিকেই ডাকতেছে। তখন আমার হাতে দাও, ভাবছি যে দাওটা না থাকলে হয়তো সে আমার সম্মুখে আসতো, কিন্তু দাও থাকাতে আসে না। তখন আমার ওই কলেজ বলতেছে যাই তুমি আর যাও না, এখানে তো তোমার অর্ধেক পানিতে নামা ফেলছে, তো হাঁটু পানি দিলে তোমাকে মেরেই ফেলবে। তখন ওই কথা বললো, আমি পানি থেকে উঠে উপর টানে আসলাম, তখন দেখি যে ওই বাঁশের যে আপনার ঝাড়গুলো লাগে যে সমস্ত বাঁশ রাগ করে টেনে উঠে ফেলছে, মানে খুব প্রচন্ড বাতাস, অন্য কোথাও বাতাস নেই, শুধু ওই বাঁশ ঝাড়ের ভিতরে খুব ঝাঁকে দিয়েছে। যেরকম বনের ভিতরে ভাল্লুকে গাছ মারাইতে থাকে, এইবার এরকম জোরে জোরে ওরা অলরেডি 4-5টা বাঁশ ভেঙে আমাদের উপরে ফেলে দিল। পরে আমরা দুইজন হাঁটতেছি, আমাদেরকে ওখান থেকে শুকনা চাকা মারে। তো আমরা দেখি যে আমার শরীরে লাগে না, আশেপাশে পরে এরকম করতে করতে দেখা যায় রাত্রে প্রায় 1-2 ঘন্টা আমাদেরকে এরকম ইয়ে ভয় ভীতি দেখায়। পরে এক পর্যায়ে আজান দিয়ে দেয়, আজান দেওয়ার পরে আর কি আর কিছুই দেখি না। তো সারাদিন এসে এটা চিন্তা করলাম যে অবস্থা, এভাবে তো ডিউটি করা অসম্ভব। আচ্ছা, তো স্যারদেরকে বললাম স্যার আমি তো বিভিন্ন সময় এরকম লাশ অনুষ্ঠানে, আমার তো এরকম ডিউটি রাত্রেবেলা ভালো লাগে না, কারণ দেখা যায় যে রাত্রেবেলায় লাশগুলি আমার সাথে এসে আমার সামনে দাঁড়ায় থাকে, আমাকে ডাকে, অনেক সময় আমি দেখে ভয় পাই, কিন্তু তারা আমাকে মারার চেষ্টা করে না, কিন্তু আমি তো দেখে ভয় পাই স্যার। তখন স্যারা বললো ঠিক আছে তোমাকে 2-3 মাস ডিউটি অফ করে দিই। তো আমাকে ডিউটি অফ করে দেয়,
আপনার কথা অনুযায়ী যেটা দেখলাম যে আরো অনেকেই আপনার মতো যারা কাজ করেছে কেউ কিছু না কিছু দেখেছে।
যেরকম বাস্তব একটা প্রমাণ, ওই আঙ্কেল ওখানে মারা গেছে, উনি চাকরি করে গেছে 43 বছর, পাশে তো নামাজে ছিলেন, মসজিদে ইমানতি করতেন, তো উনি ডিউটি করতেন, তো উনি তখন সুস্থ ছিল, তখন আমাদেরকে বলছে বাবা একসাথে তো চাকরি করি, তুমি কোনো সময় এই বেঞ্চের ভিতরে ঘুমাইবে না। আমি তো চাষা বলে এটা কতটুক সত্য কতটুক মিথ্যা,
সময় ঘুমাতে মনে করেছি
মানে রাত্রে, রাতে 10টা থেকে ডিউটি থাকে বোর্ড 6টা, 10টার পরে কিন্তু গভীর জঙ্গলের ভিতরে 8টা বাজলেই মনে করেন এখানে কোনো লোক
যায়, সন্ধ্যা নামলেই গভীর মনে হয়
গভীর রাত্রে। আমি ওই চাষার কথা অমান্য করলাম, আমি বেঞ্চে শুয়ে আছি, কিন্তু ওই বেঞ্চে শুয়ে আসলাম ঠিকই, কিন্তু
বিছনা উপরেই করা ছিল বেঞ্চে, কিন্তু আমাকে বেঞ্চের থেকে নিচে নামানো হয়নি। কে নামাইছে আমি নিজে
বলছি, আপনার ঘুমের মধ্যে ঘটনা,
ঘুমের ভিতরে সকালে উঠে দেখি যে আমার বিছনা নিচে করা
এবং আপনি ঘুমাচ্ছেন
নিচে,
পড়ে গিয়ে ব্যথা টাথা পান
না, আমি বুঝতেই পারি না যে আমি কিভাবে নিচে আসলাম।
তখন ঘটনা হচ্ছে উনি যদি ঘুমের চোখে পড়ে যেত
অমান্য করে শুছি, হা বাবা তুমি কি করছো, এখানে তো এরকম জিনিস আছে তোমাকে মাইরা ফলানোর কথা, কিন্তু মানলো না। তো তুমি এরকম তো এখানে শোয়াটা ঠিক না।
তুই বলতে পারেন যে চাচা কেন নিষেধ করেছে?
চাচা এর আগেরবার দেখছে, উনি অনেকবার দেখছে ওই এলাকাতে অনেক ঘটনা জানতো, কারণ উনি আমার অনেক আগে চাকরি নিয়েছে এখানে, তো উনি দেখছে দিতে আমাকে নিষেধ করছে যে বাবা তুমি এখানে করো না। তো আমি এটা চাচাকে বললাম, পরে চাচা বললো তো আজকে তো তোমার ডিউটি নেই, আজকে আমার ডিউটি। আমি বলছি হ্যাঁ চাচা আজকে আপনার ডিউটি, তাহলে এক কাজ করো দেখি আজকে কিছু দেখা যায়। তো তুমি কিন্তু ভুলে এই কাজ আর কখনো করবো না, আর অমুক জায়গা দিয়ে যাইবো না। উনি যে আমাকে এই কথা সতর্ক করে দিছে এর জন্য মানে ওই জিনিসটা তার উপরে ক্ষিপ্ত হয়ে সে ওই তাল গাছের এখানে যায় ওই জায়গা দিয়ে, মানে পাশাপাশি বসবাস তাল গাছে আর এই চলাফেরা করে ওই এলাকাটা বাঁশবান এলাকাটা।
আচ্ছা,
তখন ওই চাচাকে এক পর্যায়ে রাত্রেবেলা তার সাথে দেখা দেয়, দেখা দেয় বলে যে তুই মানুষদেরকে সতর্ক করে দিস, হ্যাঁ এটা কি ঠিক, তুই এরকম
দেখা,
এটা মহিলা রূপে দেখা দিচ্ছে, বয়স্ক মহিলা রূপে দেখা দেয়। অনেক সময় দেখা যায় তাদের গাছের ঘরে বসে সাদা কাপড় পরে কাঁদতেছে, কেউ কাছে আগে গেলে মনে করেন দেখা যায় যে এরকম বড় বড় বিশাল দাঁত, চোখ গুলো বড় বড়, মানে ভয় দেখায়, চুচুক পেলে মেরে ফেলবে গলায় চাপ দিয়ে। তো ওই চাচা আর কি আপনার হুজুর মানুষ, তো ওনার সাথে পড়ায় ওইটার সাথে ওনার মারামারি, এক পর্যায়ে ওনাকে ধাক্কাটা ফেলে দেয়, ধাক্কাটা ফেলে দিলেই মনে করেন যে ওনার পা ভেঙে যায়। তো এই পা ভাঙা অবস্থায় উনি জিজ্ঞাসা করছিলেন যে আঙ্কেল কিভাবে হলো, তো বাবা রে তোমাদেরকে সতর্ক করছি বিদে রাত্রে হলো আমারকে এই অবস্থা করছে, আমার তো আর ডিউটি করা সম্ভব না, আমি এখন থেকে দিনের ডিউটি করব। তো চাচা মনে করেন এরপর থেকে দিনের ডিউটি করলো, পরে তার চাকরি এলপিআর যাওয়ার পরে সে মারা গেছে, কিন্তু এই 10-15 বছর তার এই পা ভাঙাইছিল, এই মারা গেছে বেশি দিন হয় না। তো এই এলাকাতে এরকম গভীর রাতে এরকম ভয়ঙ্কর জিনিসগুলো দেখা যায়।
ওকে আলমগীর ভাই, এখন পর্যন্ত অনেকগুলো ঘটনা শুনলাম, প্রথমগুলো আপনার প্রথম কাজের সাথে জড়িত ছিল
এবং
পরেরগুলো আবার আপনার বর্তমান কাজের সাথে বর্তমানে যেই কাজ করছেন
কাজের ক্ষেত্রে এই ঘটনাগুলো
সেটার সাথে জড়িত। তো এখন আমি আপনাকে জানতে চাই যে আপনার এই যে লাশ টানার অভিজ্ঞতা, মানে বিভিন্ন ভাবে আপনাকে লাশ টানতে হয়, এই লাশ টানাটানি করতে গিয়ে কাজের বাইরে কখনো কি কোনো ঘটনা ঘটে?
হ্যাঁ, এরকম ঘটনা হয়েছে, যেরকম আমার কলিগ তার মেয়ে সুইসাইড করে, হ্যাঁ বিষ খায়, তাকে অনেক চেষ্টা করে বাঁচানোর জন্য ঢাকা মেডিকেল নেওয়া হয়, তাকে এক পর্যায়ে ভালো হয়, তারপরে 3 দিন পরে সে মারা যায়। তো সেই লাশটা আমি দাফনের জন্য এখানে গোসল করে তার বাড়িতে টাঙ্গাইলে নিয়ে যাই। তো তাদের মানে রাস্তাটা এমন, একটা খাল থাকে, ওখান থেকে 5 কিলো হাইটে যেতে হয় তাদের বাড়িতে, তো গাড়ি রাস্তা, তো ওখান থেকে লাশ টেনে নিয়ে যেতে হয়। তো ওখানে আমরা 10-12 জন ছিলাম, তখন ওই ওখানে গাড়ি থেকে নামি, নাইমা লাশ পেরে যে একটা খাটটা কাঁধে নিই নিয়ে এরকম ওই খাল পেরে আমরা যেতেছিলাম, দুই পাশে আবার বাঁশের ঝোপ, এরকম 3 কিলো মতো বাঁশের ঝোপ, বেশি কোনো রাস্তাতে হাইটা যেত। এই রাস্তা যখন আমরা মনে করেন 1 কিলো খালের থেকে 1 কিলো উঠে যাই, যাই আমরা একটু রেস্ট নিতে থাকি, যেহেতু লাশটা ওজন হয়ে গেল একটু রেস্ট নিয়ে পারতেছি না। তো এক পর্যায়ে এখানে রাইখা দিলাম, তো অনেকে মনে করেন যে ধূমপাই থাকে আর সিগারেট বিড়ি খায় আবার অজু করতে হয়, তো মানে অপবিত্র অবস্থায় লাশ, এই সমস্ত লাশ কিন্তু খারাপ, ওনারা অজু ছিল না, তো হঠাৎ করে বললো যে লাশটা উঠা।
আচ্ছা,
তো ওনারা এক পর্যায়ে চেষ্টা করলো, আমরা সবাই চেষ্টা করলো, মানে আমি বাদে সবাই চেষ্টা করলো লাশটা উঠানোর জন্য, কিন্তু কেউ ওই খাট উড়াইতে পারে না। তখন আমি বললাম যে সবাই আবার নতুন করে অজু করে আসে
পারে না, বলতে এত ওজন,
হ্যাঁ এটাকে মানে ওই আসর করা হয়েছে, তো এই কারণে এটা এই অবস্থা ওজন হয়ে গেছে। তখন ওনারা অজু টজু করে আসলো, তারপরে দেখা গেলো যে আমি অজু করলাম, করে লাশটা ধরলাম, কিন্তু লাশটা এত প্রচন্ড বার কাঁধে নিলাম, তো দেখা গেল ওখান থেকে খুব কষ্ট করে কাঁধে নিলাম, যেখানে 4 জনে পারতাম সেখানে ওখানে 16 জনও পারিনি, এই অবস্থা। আর আস্তে আস্তে গভীর রাত্র হতে হবে, এরকম করতে করতে আরো 1 কিলো যাওয়ার পরে এক পর্যায়ে দেখা গেলো যে এত জোরে ধাক্কা মারলো, মানে আমার ঘাড় ভেঙে আমি নিচের দিকে পড়ে যেতাম, এই অবস্থা। তখন আমি
বলতে মানে গিয়াটাকে নড়ে ওঠে,
মানে এই যে আমার যে বাম সাইডের যে কাঁচটা, এত জোরে যাতা মারছে মানে আমার এটা নিজেই পড়ে যেতে হবে। আমরা 2 জন ছিলাম, তখন বলতে যে লাশ এত ওজনকে আর আমাদের এত কষ্ট হইতেছে, এই নামাও। তখন ওখান থেকে নামাইলাম, নামানোর পরে বললাম যে দেখেন এই অবস্থা, এটা তো পারতাছি না, এটা প্রচন্ড ইয়ে করতেছে, সবাই দোয়াগ্রাত করতেছে। এরকম করতে করতে এক পর্যায়ে তার বাড়িতে নিয়ে লাশ দাফন দিলে আবার এখানে 3 দিন থাকতে হয়। তো আমরা ওই রাত্রি লাশ বাড়িতে রেখেই দাফনের আগে আমরা চলে আসছি, শুয়ে আছি, তো
ওখানে রাতে একটার দিকে বাসায় চলে আসছি, ওখানে যেতে যেতে আমাদের একটা বাজছে, ওইখান থেকে আস্তে আস্তে আমাদের আবার তিনটা বাজছে। তো আইসে শুয়ে আসছি, ওই দিন শোয়ার পরে আমি চোখটা লাগিয়ে আসছে, এই সময় দেখি যে ওই মেয়েটা জানা দিয়ে আমাকে নাম ছিল খালেদা, সে আমাকে ডাক্তার সাহেব ভাইয়া ওঠেন ভাইয়া ওঠেন। তখন আমি বলতেছি আমার উপরে, এই দেখো তো ওর না দাফন করে রেখে আসলাম, এই মেয়ে আমার ডাকতেছে, কই কোথায়? তখন বললাম এই যে জানলা দিয়ে ডাকতেছে। কই না কিছু না তুমি সব।
আচ্ছা
আমি শুয়ে আসি, তারপর দিন আমি চিন্তা করি যে এই লাশটা আমি দাফন দিলাম, আবার এই লাশটা আমার সাথে দেখা দেয় ঘটনাটা কি। এরপর দিন রাত্রেবেলা আমি আবার ঘুমাই, ঘুমানোর পরে আমার জানলাটা খোলাই থাকে সবসময়, আমি আবার কইলা ঘুমাই, তখন ওই জানলা দিয়ে এসে আমার পায়ের বিদ্যা আঙুল ধরে টানতেছে ভাই ওঠেন। তখন আমি লাফদা উঠে যাই, আমার শরীরের লোম খারা যায় এবং আমার একটু বলে দেখো তো এটা কি, এটা তো খালেদা। তখন রাত্রে বাজে
তিনিও দেখতে পাই,
হ্যাঁ কত বিষ খেয়ে মারা গেছে ও রাত্রেবেলা এখানে কি করে, এই লাইট জ্বালাও। তখন আমার বড় বলছে না লাইট তো জ্বালাম, একটু পরে দেখিও কি করে। তো আমি বললাম এই তোমার তো দাফন করলাম, ভাই আমি তো দুনিয়ার বুকের থেকে আমি বিদায় নিয়েছি, কিন্তু আমি তো এইভাবে মারা গেছি দেখে আমার ওখানে আমার আবার এইভাবে আসতে হয়, আপনি ভাই আমার জন্য অনেক কষ্ট করছেন, এই জন্য আমি আপনার সাথে দেখা করতে আসছি। তো এরকম তখন আমার ভাই বলতে না দেখো এইভাবে তো মরা লাভ জীবনে দেখিনি, যে দাফনের পরে সে আবার আসে এসে কথা বলে লাইট জ্বালা। তখন আমার ভাই ভয় পায় সে লাইট জ্বালায়, লাইট জ্বালানোর পরে দেখা যায় যে আর দেখিনি। তখনও মাঝে মধ্যে আপনার এলাকাতে মনে করেন অনেকদিন যাবতে আমি থাকি, তো এখানে বিভিন্ন সময় রাত্রেবেলা ঘোড়ার শব্দ পাওয়া যায়।
ওই এলাকাতে কি ঘোড়া আসলেই আছে?
না এক সময় আপনার অনেক আগে ছিল, কিন্তু এগুলি আসলে ঘোড়া না, এটা ওই যে জিনিসগুলো থাকে এগুলি আপনার বিভিন্ন রূপ ধারণ করে, রূপ ধারণ করে তারা চলাফেরা করে। গভীর রাতে নুপুরে শব্দ হইতে থাকে,
এটা এখনো হয়?
এখনো হয়, বছরে বছরে দেখা যায়, একবার দুবার দেখা যায় বেশিরভাগ।
সর্বশেষ এই ধরনের শব্দ শুনেছেন কতদিন আগে?
এটা ঘোড়াটা আমি অনেকদিনই শুনছি, কিন্তু ইদানিং দুই বছর আগে আমি শুনছি, আর আজ থেকে 15 দিন আগে রাত্রে বেলা নুপুর এবং ওই ঘোড়া আমি
সময়
হ্যাঁ।
আর এখন আপনি যেখানে ডিউটি করেন, একদম প্রথম
ওখানে আপাতত দিনে করতেছি, তো ওখানে দিনে করতেছি, ওখানে ডিউটি নেই, আবার আমার সামনে রাত্রিকালীন ডিউটি শুরু হবে।
দেখো রেহান, এইখানে একটা জিনিস, যে একটা মানুষ মানে যেইখানে তার কাজের জায়গায় এত এত ভয়ের এলিমেন্ট রয়েছে,
আমি একটু
10 তারিখের জন্য অপেক্ষা করতে
হচ্ছে, মানে আপনি হয়তো গুনেননি ওইভাবে ডিউটি করতে করতে এখন পর্যন্ত কয়টা অপঘাতে মৃত্যু দেখেছেন?
প্রায় 30 থেকে 40টা, এবং 40 টোটাল আমি 150-র মতো লাস্ট আনছি আপনার এই
150-র মতন
লাস্ট এখানে। এবং অনেক সময় কোর্টে সম্মুখীন হতে হয়, সাক্ষী দিতে হয়, অনেক সময় ভয় ভীতিও অনেকে আসামিরা দেখায়, এই ভয়ের মাঝে আর কি চাকরি করতেছি।
আসলে একটা জিনিস কি আমার মনে হচ্ছে রেহান, মানে আমরা যদি সবকিছু বাদ দিই, মানে ওই ভৌতিক বিষয়গুলোকে যদি আলাদা করি, মানে একজন মানুষের জীবনে যেই কাজগুলো উনি সাধারণত করছে, এইটাই 8-10টা মানুষের কাছে অনেক ভয়ঙ্কর একটা বিষয়।
আসলেই তাই,
কেউ যেন আমার মধ্যে এরকম সাহস দেখায় রাত্রেবেলা এই ধরনের কাজে লিপ্ত না হয়, তাহলেও বেশি দিন বাঁচবে না, কি কারণে এগুলি খুব খারাপ জিনিস, এগুলি যে টানা আসা করে তার সাথে দেখা দেয়, ক্ষতি করবে না কিন্তু ভয় দেখায়, ভয় পাইলে সমস্যা, ভয় না পাইলে কিচ্ছু না।
কিন্তু আসলে ভয় না পেয়ে থাকতে পারে কজন?
ভয় স্বাভাবিক অনেকেই না পেয়ে থাকতে পারে না, কিন্তু ভয় স্বাভাবিক, পায়ে শরীরের লোম দাঁড়া যায়, যেরকম আপনি একা একা হাঁটলো দেখা যায় হঠাৎ করে পিছনে শব্দ হয়।
আসলে এই ধরনের কাজগুলো করলে দেখা গেছে চলার পথে কখনো না কখনো আপনার মাথার মধ্যে এগুলাই ঘুরতে
থাকে। ওনার কথাটা কিন্তু একদিক থেকে ঠিক, যে যারা এই ধরনের কাজগুলো করে তাদের সাথে দেখা যায়।
সেটাই,
হ্যাঁ। এবং মানে আমি জানি না অন্য কারো কথা, বাট আমি যদি আমার সামনে আমি খুব ভালোভাবে জানি যার মৃত্যু হয়েছে এমন কাউকে দেখি, আমার তো মনে হয় না আমি ভয় না পেয়ে থাকতে পারবো।
আমার মনে হয় না কোনো স্বাভাবিক মানুষ ভয় থাকতে পারবে।
অনেক সময় দেখা যায় যে আমি একটা মেয়েকে এই বাগান থেকেই, যেরকম আমাদের শালবন থেকে নিয়ে যেয়ে দাফন করা হয়, এই পাশেই কবরস্থান, আপনার নাম বলবো না কারণ মানুষ হয়তো ভয় পেতে পারে, তো দেখা যায় কবরস্থানে আমি মেয়েটাকে দাফন করা হয়, কিন্তু সকালবেলা যায় দেখি লাশটা উঠানো,
মানে উঠে
এরকম প্রায় 3 দিন যাবৎ দেখছি, 3 বার দাফন করেছি, 3 বারই তাকে উঠায় রাখা হয়েছে।
উঠে কোথায় রাখা হয়েছে?
ওই কবরের পাশেই রেখে দেয়।
কি মানে
কে রাখে সেটা জানি না,
কোনো মানুষের যদি কাজ হতো অ্যাটলিস্ট কবরের পাশে ফেলে রাখতো
না, মানুষের যদি কাজ হতো তাহলে দেখা যেত কঙ্কালটা নিয়ে যেত, বা মাংস রক্ত অবস্থা থাকলে এটা নিয়ে তারা কঙ্কাল বানাইতো, কিন্তু এটা যতবারই 3-4 বার দেওয়া হয়েছে দাফন কিন্তু উঠে রেখে দেয়। তখন এখান থেকে তাকে সরাইয়া তার গার্জিয়ান অন্য জায়গায় নিয়ে যায়, এরপর আর এই ঘটনা হয়নি। আমি যে জিনিসগুলো দেখি আমার সাথে দেখা, এরকম অনেকেই এই এলাকাতে রাত্রেবেলা ভয়ে চিৎকার দিয়ে দেখা গেছে জ্বর হয়ে গেছে, কেউ বোবা হয়ে গেছে, এরকম অনেক আছে।
অনেকে ভয়ে জ্বর আসছে, জ্বর আজও পর্যন্ত ভালো হয়নি, অনেকে কঙ্কাল হয়ে গেছে ভয় পায় এরকম রাত্রেবেলা দেখে। এরকম অনেক গর্ভবতী মহিলা থাকে, তাদের তারা ওই এলাকাতে হয়তো জানে না, সন্ধ্যা বা দুপুর বা রাত্রে অভিজ্ঞতা থাকে না, তারা চলাফেরা করলে দেখা যায় যে গর্ভে যে বাচ্চা থাকে ওই বাচ্চা নষ্ট হয়ে যায়। এই ক্ষতিগুলি তারা করে, যারা বিবাহিত নতুন করছে তাদেরকেও ক্ষয়ক্ষতি করে, যারা গর্ভে নতুন বাচ্চা আছে এদেরকেও এই জিনিসগুলি ক্ষতি করে।
আমরা আসলে এই আমাদের যে বিষয়গুলো আপনি বললেন ওগুলো নিয়ে না হয় কিছু নাই বলি,
কারণ এটা মানুষের মধ্যে অনেক রকম ভীতি তৈরি করতে পারে। হয়তো দেখা যাবে যে মানে একটা মানুষ যদি বের হয়ে এটা চিন্তা করে যে এই এলাকা বা কোন এলাকা, যে এলাকাই হোক উনি কোন এলাকার কথা বলছিলেন, এখান থেকে কি আমি যাবো না যাবো না, এই ধরনের একটা ব্যাপার তৈরি হয়ে যাবে।
আর তাছাড়া মানে এটাতে অন্য কোনো সাইন্টিফিক বিষয় জড়িত আছে কিনা সেটাও থাকতে পারে। আমরা এই বিষয়গুলাতে আমি জানি না এটা কে কিভাবে নিচ্ছে, এটা যার যার ব্যাপার। তো এগুলার অথেন্টিক কোনো কিছু বিষয় নেই যে এই জায়গা দিয়ে যাওয়ার ফলেই যে গর্ভবতী মহিলার কোনো ধরনের প্রেগনেন্সিতে প্রবলেম হতে পারে বা বাচ্চার সমস্যা হতে পারে, এটা আসলে অন্তত আমাদের লজিকে মিলে না। সেটা অন্য অনেক কারণ
হতে পারে। তারপরেও যেটা বলবো যে আপনি যে ঘটনাগুলো বলেছেন, এই ঘটনাগুলো আপনার সাথে ঘটেছে, তারপরে আপনি কিভাবে আবারও রাতে সেখানে ডিউটি করবেন?
কখন চাকরি ক্ষেত্রে এই করতে হয় চাকরি, এমন চাকরি ঝড় হচ্ছে তুফান হচ্ছে কিন্তু ডিউটি মিস নেই, ডিউটি করতেই হয়। তো আপনারা যদি আমার সাথে রাত্রিকালীন সময় আসেন তাহলে আমি বাস্তবে আপনাদেরকে অনেক জিনিস দেখাতে পারবো, অনেক শব্দ বিকট শুনতে
অবশ্যই মানে আমাদের
বলবো আপনারা দেখবেন।
আলমগীর ভাই আমাদের সাথে এত গোপন কিছু ব্যাপার শেয়ার করার জন্য, এবং আপনি নিশ্চিত থাকতে পারেন আমরা আপনি যে জায়গাটা চাকরি করেন সেটা কেউ জানবে না এটা কোথায়।
ধন্যবাদ আপনাদেরকে,
অনেক ধন্যবাদ। তো চলেন আমরা আরো যারা রয়েছে এবার তাদের ঘটনাগুলো শুনি।
আমাদের সাথে আছে সীমান্ত ভাই। সীমান্ত ভাই আপনি কি করছেন?
জি আমি পড়াশোনা করতেছি, আমি এসএসসি পরীক্ষা দিয়েছি।
এসএসসি পরীক্ষা দিয়েছেন মাত্র? আর ইতিমধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা ডরে বলা যায়?
জি জি হ্যাঁ।
তো আপনি আমাদের সাথে এরকম একটা জার্নিতে এসেছেন, আপনার বাসা থেকে পারমিশন দিয়েছে, কোনো সমস্যা হয়নি?
দিয়েছে, আমার বাবা নিজেই সাপোর্ট দিয়েছে আমাকে।
আপনি কোথা থেকে এসেছেন?
শরীফপুর থেকে।
শরীফপুর থেকে আপনি ডরের জার্নিতে?
আমি স্পেশালি পারমিশনের ব্যাপারটা কেন জিজ্ঞেস করলাম, ইদানিং আমার ফেসবুকে ফ্যান পেজে অনেক ছেলে মেয়ে আমাকে ডরে আসার জন্য রিকোয়েস্ট করে, তারা হচ্ছে কেউ ক্লাস এইটে পড়ে কেউ ক্লাস সেভেনে পড়ে। সো এটা আমরা কি অ্যালাউ করতে পারি? আমার মনে হয়
আমরা হ্যাঁ পারি না, কারণ আমি অনেক ফোন কল পেয়েছি, পেজে অনেক পেয়েছি, অনেকে পরীক্ষা দিচ্ছে তার মধ্যেও সে ডরে আসতে চায়, বলতেছে যে ভাইয়া বন্ধ আছে আমি ডরে আসব। কিন্তু ঘটনা হচ্ছে সেখানে আমাদের একটা দায়বদ্ধতা আছে, একটা পরীক্ষা দিচ্ছে, মাঝে আমরা ডরে সুযোগ দিতে পারি না আপনাকে।
This way or that, this is entertainment. But first of all, there is education.
Education,
right. Shobar age. Jai hok, amra shedike na jai. Apnar kichu ghotona amra dot team er kache shunechi, Shimanto bhai. To ajke apni amader sathe kon ghotona ta prothom bolte chan?
Je amar sathe amar life e je first je ghotona ta ghote ebong je ghotona ta amake purapuri bhabe bhoy bishwash koraiche ei jinish ta.
Acha, eta kobe ghotona?
Eta hocche 2014 sale. ঘটনাটা ঘটে যাওয়া
মানে গত বছরের ঘটনা?
হ্যাঁ, গত বছরের ঘটে যাওয়া ঘটনাটি।
ঘটনাটা ঘটার সময় কি আপনি একাই ছিলেন?
না না না, আমরা তিনজন ছিলাম।
ওকে, তাহলে আর কোনো কিছুতে আমরা না যাই, আমরা সরাসরি আপনার কাছ থেকে শুনি একদম শুরু থেকে, কিভাবে কি ঘটে, কেন ঘটে, কোথায় ঘটে।
গত বছরে ঘটে যাওয়া একটা ঘটনা, দুর্গা পূজার দিন অনেক রাতের বেলা আমরা তিনজন ফ্রেন্ড দুর্গা পূজা দেখতে যাই। আমরা ওইখানে দুর্গা বিসর্জন দেখবো বলে গিয়েছিলাম, অনেক রাত হয়ে যায়। তো আমরা তিনজন চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে, অনেক রাত যখন হয়ে গেছে, মেলা টেলা ঘুরছি, এখন চল দুর্গা বিসর্জন, তারপর এটা দেখাই, তারপর যাব আমরা। তো এখানে অনেক রাত হয়ে গেছে, তো দুর্গাকে বিসর্জন দেওয়া হলো। দেওয়া হওয়ার পর আমরা তিনজন চিন্তা করলাম চলে যাই চল। আর আমাদের বাসা থেকে দুর্গা পূজা মণ্ডপ বাজার হচ্ছে 1.5 কিলোমিটার
দূরত্ব। অনেক গভীর রাত, এখন একটু পরেই রাত 1টা বেজে যাবে। আপনারা কি ডরটাকে ঠিক যেভাবে শোনা উচিত সেভাবে শুনছেন? কিছুক্ষণের জন্য হলেও একটু চেষ্টা করে দেখুন। অন্ধকার ঘর, হালকা করে জানালাটা খোলা এবং শুনশান নীরবতা, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, আপনি শুনছেন ডর। তারপর আমরা যে বলি ডর মানে ভয়, দেখুন তো সেটা সত্যি হয় কিনা। ফিরছি ঠিক রাত 1টায়। ডর মিরাজ, আলমগীর এবং সীমান্ত তিনজন অতিথির মতো আপনিও কিন্তু দরে আসতে পারেন। খুব সহজ নিয়ম, ফোন করে শুধু বলতে হবে আমি দরে আসতে চাই। আমার জীবনে এরকম কিছু ঘটনা আছে, ছোট্ট করে দিয়ে একটা ঘটনার কথা বলবেন মিনিট খানের সময় নিয়ে। আপনার কথাগুলো এখানে রেকর্ড করা হয়। ফোন নাম্বারটি হচ্ছে 09-613-892-892। আমি আবারও বলছি 09-613-892-892। প্রিয় শ্রোতা, আমরা দরের শেষ ভাগে ফিরছি। সুমন ও রেহান একেবারে ঘটনার শেষ ভাগে কিনে অপেক্ষা করছে। চলুন আবারও শোনা যাক।
বাসা থেকে দুর্গাপূজা মণ্ডপ বাজার হচ্ছে 1.5 কিলোমিটার দূর ছিল। তো এখানে রাতের
বেলা, রাত বলতে আসলে কতটা হবে রাত? আনুমানিক
ভাইয়া 2টা কি 3টা হবে। আমাদের কাছে মোবাইল বা ঘড়ি কিছু ছিল না, তো আমরা ঠিক টাইমটা বলতে পারবো না। তবে ওই রাতে আমরা যাচ্ছিলাম যে আমরা বাসায় চলে যাই।
আপনারা চলতে শুরু করলেন, আপনারা কজন বন্ধু?
তিনজন ফ্রেন্ড ছিল।
তারপরে কি হয়েছে?
তারপর হয়েছে যে ভাই, আমাদের বাসায় যেতে হইলে 2টা মসজিদ, 2টা কবরস্থান এবং 1টা চিতাখোলা ক্রস করতে হয়। ঠিক আছে, তো ফার্স্ট বাজার থেকে বের হওয়ার পরে চিতাখোলাটা ক্রস করতে হবে আমাদের। তখন আমরা চিতাখোলার মানে সামনে যখন চলে আসি, মাঝখানটায় চিতাখোলা ক্রস করবো, এরকম টাইমে ভাইয়া আমাদের সামনে একটা ছায়া রাস্তার এপার ওপার ক্রস করতেছিল।
ছায়া?
আমরা জীবনে এরকম কিছু দেখি নাই। ভূত বলতে কিছু যে আছে, আগে বিশ্বাস করতাম না, সে ভূত বলতে কিছু একটা আছে। তো বইটা কি ছিল জানি না।
আপনি তো আমার কেন যেন মনে হচ্ছে এখনো বলতে গিয়েও ভয়।
হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমার আমি যে কি ভয় পাইছি এবং আমরা তিনজন যে কি ভয় পাইছি ভাই, ওই রাত্রে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না ভাইয়া। যদি আপনি ওইখানটায় থাকতেন তাহলে বুঝতে পারতেন যে কি রকম ভয়।
আমরা আপনার অবস্থা দেখে আমরা বুঝতে পারছি কতটুকু ভয়ঙ্কর।
তো ওইখানে আমরা দেখতেছি যে রাস্তায় ক্রস করতেছে, এবার ওপার একটা ছায়া ক্রস করতেছে। আমরা তিনজন খুব ভয় পেতেছি, শরীর একদম ভারী হয়ে গেছে, দমকা হাওয়া, গরম হাওয়া আসতেছিল।
গরম?
হ্যাঁ, গরম হাওয়া আসতেছিল। আর আশেপাশের গাছপালা গুলো যেন আমাদের উপরে ভাঙা পড়তেছিল এরকম ঝড়ের মতো ভাইয়া। আমাদের সামনে ঝড় হইতেছে, পিছনে দেখাইতেছি কোনো ঝড় নাই ভাইয়া। কিরকম ভয় কাজ করতেছিল ভাইয়া, মানে
মনে হচ্ছিল যে আপনাদের সামনের একটা অংশ জুড়ে শুধু বাতাসে রানাগুলো।
হ্যাঁ হ্যাঁ, সামনের অংশটাই, কিছু কিছু গাছপালা ভাইয়া, যেরকম ধরেন আপনার গাব গাছ আছে, বাঁশ ঝাড়, এগুলো নষ্ট ছিল, অন্য অন্য গাছগুলো নষ্ট ছিল না। ঠিক আছে, এরকম মনে হইতেছিল যে ভাঙা ভাঙা পড়তেছে আমাদের উপরে, পড়বে এরকম। কিন্তু আমরা কিছু ভাইবা পাইতেছিলাম না যে কি করবো ওই মুহূর্তে।
ছায়াটা কি তখন?
না, তখন ছায়া তখন নাই। যখন চিতাখোলাটা আমরা ক্রস করি তখন ছায়াটা নাই, কিন্তু এইসব ঘটনা ঘটতেছে যে গাছপালা ভেঙে পড়তেছে মনে হইতেছে। ঠিক আছে, তারপর মানে আমরা কি করবো ভাইয়া ভাবতে পারতেছিলাম না, এতটা ভয় কাজ করতেছিল যে আমরা কোনো বাসায় যাবো এত রাত্রে, মাথায় কিচ্ছু কাজ করতেছিল না। ঠিক আছে, মানে আমরা কথা বলবো ভাষা হারাই ফেলছি, জবান হারাই ফেলছি।
আপনারা কি করলেন? তো সেই সময় আপনারা তিনজন
মিলে আমরা হাঁটতেছি, আমরা বলতেছি যাই হোক যদি মরিয়া যাই তবুও আমরা সামনে যাবো, পিছনে যাবো না, পিছনে তাকাবো না। আমরা আগেই জানতাম, ময়মরবিদদের থেকে শুনছি যে পিছনে তাকাইতে না। এরপর আমরা তাকাই ফেলছি 2-3 বার, দেখছি যে পিছনে বাঁশের ঝাড় গুলা পড়ে গেছে, রাস্তার উপর পড়ে গেছে, এত ঝড় হইতেছে। ঠিক আছে ভাই, আবার জ্যোৎস্না রাত ছিল ওই দিন, হালকা হালকা আলো ছিল। তো আমরা হাঁটতেছি ভাই, এরকম করতেছে, তারপর ভয়ানক ভয়ানক আওয়াজ আসতেছিল, যেরকম পশুর ডাক, বিচ্ছিরি ধরনের ডাক আসতেছিল, মানে ভয়ানক।
আপনারা আপনি বলছিলেন একটু আগে ওই যাওয়ার পথে 2টা মসজিদ আছে,
কবরস্থান আছে, এগুলো আমরা প্রথম মসজিদটা কবরস্থানটা ক্রস করি। একই ধরনের ঘটনা ঘটতেছিল, একটা একটা গাছ, এক একটা গাছ থেকে এক একটা গাছ নড়াচড়া করতেছে। ঠিক আছে, মানে আমরা যে গাছগুলো ক্রস করবো এই সামনে আমাদের এই গাছটা, তো এই গাছটা ভেঙা পড়তেছিল, এরকম মনে
হচ্ছে অসম্ভব।
আমরা এগোচ্ছিলাম যে যাই হোক কপালে যা আসছে আজকে আমরা চলে যাবো বাসায়। আল্লাহ যদি আমাদের উপর রহমত করে তাহলে ইনশাআল্লাহ আমরা বাসায় ফিরতে পারবো। আমরা যখন যে যার মতো ছোড়াটোড়া পড়তেছিলাম, ক্রস করতেছি রাস্তা, শেষ হচ্ছে ভাইয়া 10 থেকে 15 মিনিট সময় লাগার কথা ভাইয়া, 1 কিলোমিটার পথ, ঠিক আছে। সেখানে আমাদের মনে হইতেছিল যে 1000 ঘন্টা পিছনে ফালাই রেখেছি, কিন্তু আমাদের পথ শেষ হইতেছে না ভাইয়া, মানে এতটাই ভয় কাজ করতেছে। তুমি কল একটা মোড় ক্রস করলাম আর 5 মিনিট সময় লাগবে আমাদের বাসায় যেতে। একবার দেখতেছি যে হারিকেন গ্রামে বাড়িতে হারিকেন ইউজ করতো, হারিকেন নিয়ে একটা লোক আসতেছে, ঠিক আছে। হ্যাঁ, আমরা মনে হয় যে হাত ফিরে বাঁচলাম ভাই, আমাদের মধ্যে মনে হয় না যে জীবন ছিল, জীবন ফিরে পাইছি ভাই। ওই হয়তো হুজুর, আমরা ফিল করছি যে হুজুর আসতেছে
বা কোনো একজন মানুষ তন্ত্র আসলো।
আমরা ওই যে মসজিদটা ক্রস করছি তো, ওই মসজিদে হুজুরের বাসা আবার সামনে, তো পিছনে হচ্ছে মসজিদ, তো উনি ওই টাইমে হয়তো ভাবছিলাম যে আজানের টাইম হয়ে গেছে, ফজরের আজান দিতে, হয়তো হুজুর আসতেছেন হাড়ি কিনে।
তখন আপনারা তার দিকে আগাননি?
হ্যাঁ, তার দিকে আগাচ্ছিলাম। তো সে আমাদের থেকে 20 থেকে 30 গজ দূরত্ব ছিল, ঠিক আছে। আমরা বললাম যে তাড়াতাড়ি চল, দূরে চল। এর মধ্যে আমাদের একটা ফ্রেন্ডের কি হয় জুতা আসছে, ফিরে যায়। তো আমরা বলছি যে বন্ধু সে দিকে থাকে, বলছি জুতাটা হাতে নেই, আমরা দৌড়ে হুজুরের কাছে যাই, হুজুরের কাছে, হুজুর আমাদের বাসায় পৌঁছে দিয়ে আসে। যখন জুতার দিকে তাকাই, ঠিক আছে ভাইয়া, তিনজনে তাকাই যে তুই জুতাটা হাতে নেই এরকম বলতেছিলাম। হঠাৎ ও যখন জুতা তুলতেছিল তখন আমরা তিনজনেই ওই নিচের দিকে তাকানো, হঠাৎ সামনে তাকাই দেখি যে ভাইয়া কেউ নেই,
ওই হারিকেন,
হারিকেন এবং মানুষ কেউ নেই ভাইয়া।
মানে যতটুকু সময় লাগে নিচে তাকিয়ে নিজের জুতো খুলতে,
ততটুকু
সময়ের মধ্যে আপনি তাকিয়ে দেখছেন সে নেই,
কেউ নেই।
আশেপাশে কোনো গলি ছিল?
না না ভাই, কোনো গলি ছিল না, একটা দিঘি আর ছিল একটা বাগান, এই সাইডে একটা বাগান, এই সাইডে একটা দিঘি, সামনে আমরা, পিছনে উনি। তারপর আমরা যে কিভাবে ওখান থেকে বাসায় গেছি আমরা নিজেরাও জানি না ভাইয়া। বাসায় যাওয়ার পরে আমাদের ওই একটা ফ্রেন্ড ছিল রিফাত আর একটা শাওন, রিফাত সাথে সাথে সিঁড়ির উপরে পড়ে যায় বাসায় উঠতে, যে সিঁড়ি মানে আমরা যাই দেখি যে মানে বাইরে যে লাইট থাকে, লাইট জ্বালানো আছে, ওইটা দেখে মানে ওই ফ্রেন ও সাথে সাথে ফ্রেন ছাড়ায়, ওইটা ফ্রেন ছাড়ায় এবং ওর মাথা ফেটে যায়। এর মধ্যে আমি চিৎকার করে উঠি যে বাঁচাও, একটাই ভাষা পাইছিলাম তখন যে বাঁচাও। তো আমাদের বাসায় তিনটা ফ্যামিলি থাকে, তো তিনটা ফ্যামিলির সবাই ওই রাতে চলে আসে ভাইয়া। চলে আসার পর আমাদেরকে ওইখান থেকে এক পর্যায়ে উদ্ধার করা হয়।
আচ্ছা,
রিফাতকে নিয়ে সবাই তাড়াতাড়ি আমাদের বাজারে একটা ডাক্তার আছে ওইখানে চলে যায় এবং ওর মাথা ফাইটা যায় ওইখানে, ওর ট্রিটমেন্ট করানো হয়, ঠিক আছে। এরপর আমাদেরকে, আমাদের প্রচন্ড জ্বর হয় ভাইয়া, আমাদের দুই ফ্রেন্ডের তিনজনের প্রচন্ড জ্বর, একটা সপ্তাহ আমরা জ্বরে ভুগি। এরপর আমাদের বিভিন্ন ডাক্তার, ফকির, হুজুর এসব দিয়ে ঝাড় করানোর পর ভাইয়া আমরা মোটামুটি সুস্থ হই। তারপর আমাদের একটা প্রবলেম হয় যে আমরা সবাই শুকাই যাই। আগে যদি আমাকে দেখতেন তাহলে আমি আগে অনেকটাই স্বাস্থ্যবান ছিলাম, এখন না, শুকাই যাই সবাই, প্রিয়জন খুব শুকনো হয়ে যায়। তারপর থেকে আমরা মানে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেছি না। হ্যাঁ,
সেটা কি এখন পর্যন্ত
এখনো চলতেছে যে ভাইয়া আমরা খাওয়া দাওয়া করতে পারতেছি না, বাইরে বের হইতে পারতেছি না। বাইরে বের হইলে জানি আমার মনে হইতেছে সেই লোক আসতেছে। আমি সন্ধ্যাবেলা
এই রাস্তাটা দিয়ে আপনারা আসছিলেন, সেই রাস্তা দিয়ে তো অনেকেই যাওয়া আসা করে।
হ্যাঁ, অনেকে যাওয়া আসা, কিন্তু ভাইয়া
ওই কখনো কারোর ক্ষেত্রে কি ধরনের কোনো
ঘটনা? হ্যাঁ, অনেক ঘুরছে ভাইয়া, অনেক অনেক ঘুরছে এরকম, এমনকি একটা মুরব্বীকে মাইনাস হয়েছে
ওই রাস্তাতেই।
হ্যাঁ, ওই রাস্তা, ওই যে আমরা বললাম একটা মোড় ক্রস করছি এবং ওই হারিকেন হাতে যে লোকটাকে দেখছি ওইখানে, ঠিক আছে, ওই মোড়টাই একটা লোককে আর কি ঘাড়ে ধরে ঘাড় মোটকে মাইরা ফেলাইছে একদম ওই মোড়ে। তখন ওইটা কাঁচা রাস্তা ছিল, এখন ওইখানে পাকা করা হয়েছে, আজ থেকে 20 বছর আগের ঘটনা। তারপর আরো ছোটখাটো আরো ঘটনা ঘটে। আর এর মধ্যে আরেকটা ঘটনা সরি ভুল হয়ে গেছে, যে আমরা যখন ওই লোকটাকে দেখি মানে যখন ভ্যানিশ হয়ে যায় তখন ভাই ওইখানটা খুব ভটকা গন্ধে, প্রচন্ড গন্ধে, মানে পুরো এরিয়াটা যেন মানে প্রচন্ড দুর্গন্ধ। এরকম দুর্গন্ধ কখনোই মানে আমরা আমি পাই নাই যে এরকম দুর্গন্ধ হয়। এই ছিল ভাই আমার ফার্স্ট স্টোরি।
ওকে, অলরাইট, সো অ্যাকর্ডিং টু দ্য ডট টিম, আপনার কাছে আমরা আরো একটা স্টোরি শোনার কথা, যেটা খুব সম্ভবত আপনার কোন এক নানুর কে নিয়ে ঘটে। তো এই ঘটনাটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন।
জি, এই ঘটনা হচ্ছে আমার মেজো আন্টি, মেজো আন্টির শাশুড়ি, আমি ওনার মামার নানু হয়।
এটা কত বছর আগের ঘটনা?
এটা আজ থেকে ভাইয়া 16 বছর আগের ঘটনা।
16 বছর। এই ঘটনাটা শুনেছেন কার কাছে?
আমার আন্টির কাছ থেকে শুনছি।
ওই আন্টি কি এই গল্পের অংশ?
হ্যাঁ হ্যাঁ, আন্টি গল্পের অংশ এবং ওনার মেয়েও এটার সাথে ইনভলভ আছে।
আচ্ছা, তাহলে আমরা ঘটনাটা শুনি।
হ্যাঁ, ঘটনাটা হচ্ছে এরকম যে আমার ওই নানু খুব নামাজি লোক ছিলেন।
আচ্ছা।
এবং উনি একটা ঘরে উনি একা থাকতেন, ওনার একটা আসন ছিল, আসন চিনতে পারছেন তাই? ওনার একটা বেড ছিল, ওই বেডে উনি সবসময় কোরআন তাওলাত করতেন, নামাজ পড়তেন, খেতেন, ওইখানটায় ওনার রুমটা কেউ প্রবেশ করতো না আর কি। পাক পবিত্র,
উনি খুব পবিত্র ভাবে নিজের নামাজের জায়গাটা আলাদা করে রেখেছেন।
হ্যাঁ, কোন একদিন উনি স্বপ্নে দেখে রাতের বেলা যে উনি ওনাকে কোন এক দরবেশ ওর কাছে, যে মানে ওনাদের বাসায় উঠানে আর কি, উঠানের পশ্চিম দিকটা একটা আম গাছ আছে এবং ওই আম গাছের গোড়াটায় একটা গোল্ডেন কয়েন আছে।
স্বপ্ন দেখেছে?
হ্যাঁ, উনি স্বপ্নে দেখছে, দরবেশ বলতেছে। ওনাকে বলা হয়েছিল যে আপনি ওই গোল্ডেন কয়েনটা নিয়ে হাতে নিয়ে ওনার কোন একটা ঢাকনাওয়ালা পাত্রের মধ্যে ওনার আসনটার সামনে রেখা দিতে বলছিল।
আচ্ছা।
এবং স্বপ্নের মধ্যে আরো বলা হয়েছিল যে এটা যেন কেউ ছুঁইতে না পারে, তুমি সারা।
আচ্ছা।
হ্যাঁ, তুমি সারা, এটা যেন কেউ দেখেও না আর ছুঁইতেও জানি না পারে আর কেউ যেন না জানে, একমাত্র তুমি জানবা। ঠিক আছে, এরকমটা ওনাকে স্বপ্নে বলা হয়েছিল। তো উনি সকালবেলা নামাজ পড়ার, ফজরের নামাজ পড়ার পর উনি দৌড়ে সেই আম গাছের গোড়ায় চলে যায়।
আচ্ছা।
এবং ওইখানে ওই গোল্ডেন কালার কয়েনটা উনি পায় এবং ওইটা ওইখান থেকে কুড়ায়।
স্বপ্নের কথা অনুযায়ী সে আসলে একটা
একদম
স্বর্ণের মুদ্রা পায় সেখানে।
হ্যাঁ হ্যাঁ, পায়, উনি হাতে নেয় এবং উনি পায় এবং হাতে নেয়। ঠিক আছে।
আচ্ছা।
তো ওইখানটা কি হচ্ছে, আমার আন্টি, আন্টি তখন উঠান ঝাড়ু দিচ্ছিল,
মানে যার কাছ থেকে আপনি ঘটনাটা
শুনেছেন, উঠান ঝাড়ু দিচ্ছিল। তো উনি ওনার শাশুড়িকে ওই গোল্ডেন কালার কয়েনটা মানে দেখতে তুলতে দেখে দেখে হ্যাঁ দেখে ফেলে উনি দৌড়ে ওনার শাশুড়িকে যায় বলে, আম্মু আপনি কি নিলেন এটা হাতে? তখন বলতেছে, তুমি এত কথা বলো কেন, তোমার জানার দরকার আছে? ওই নানু এরকমটা বললো আমার আন্টিকে। তো আমার আন্টি কি করলেন, যে উনি একটু খুব মনে মনে যে আমার শাশুড়ি মা কেন আমার সাথে এরকম খারাপ বিহেভ করলো। ঠিক আছে। তো ওখান থেকে খুব, তো আমার আন্টির তখন থেকে টার্গেট যে উনি ওই কয়েন, হ্যাঁ ওটা জানা ছিল আর ওই কয়েনটা উনি হাতে নিয়ে দেখবেন যে ওটা কি।
আচ্ছা।
হ্যাঁ, উনি নিশ্চয় দেখছে যে একটা কয়েন নিছে। ঠিক আছে, ওটা কি দেখবে, কেন আমার শাশুড়ি মা আমার সাথে এরকম খারাপ বিহেভ করলো। তো তার দু চার দিন পরে আমার আন্টি একটা সুযোগ পায়। আমার নানু আবার আসন থেকে বের হয় না, একমাত্র ওয়াশরুমে যদি যায় তাহলে বের হয়, অজু করে বাইরে, গ্রামের বাড়িতে অজু করতে হলে ওয়াশরুমে গেলে বাইরে বের হইতে হয়। ওই দিন মানে ওই নানু কোথাও একটা যায়। ঠিক আছে। তো উনি একটা সুযোগ পায় যে আমি আজকে ওই কয়েনটা দেখবো, ঠিক আছে, হাতে নিয়ে দেখবো সেটা কি। ঠিক আছে। তো উনি সুযোগ পাওয়াতে উনি তাড়াতাড়ি ওনার আসনে ওনার রুমে ঢুকে যায়, আমার নানুর রুমে, ওই নানু ওনার শাশুড়ি মা আন্টির। তো ওই যখন রুমে ঢুকে যায়, রুমে ঢুকে যায় তারপর উনি ওই ওই ঢাকনাওয়ালা পাত্র থেকে, পাত্র থেকে কয়েনটা হাতে নেয়। হাতে নিয়ে উনি আলোতে আইসা, বিদ্যুৎ ছিল না তখন, বাইরে আইসা আলো আলোতে আর কি দেখে হাতে নিয়ে কয়েনটা। কয়েনটা যখন হাতে নেয় এর মধ্যে তিনটা কয়েন হয়ে যায় হঠাৎ,
ওনার হাতের
হাতের হাতে থাকা অবস্থায় তিনটা কয়েন হয়ে যায়। তো উনি আন্টি খুব অবাক, যে এরকমটা কি, এটা কি, এরকম কি হইতে পারে, আদৌ হইতে পারে যে এরকম তিনটা কয়েন হয়ে গেল? আন্টি একটু তখন নার্ভাস ফিল করে। তারপর আন্টি কি করে, যে তাড়াতাড়ি ওইটা ওনার আসনে রেখা যেখানে ছিল ওখানে
সেখানেই রেখে দেয়।
হ্যাঁ, সেখানে রেখা দেয়। আর এও বলে রাখা দরকার যে আন্টির তখন একটা বেবি আছে 4 বছরের, আমি আমার খালাতো বোন। তো ওই দিন যখন ওই নানু বাসায় ফিরে আসে, সকালবেলার কাহিনী, বিকালের দিকে নানু চলে আসে বাসায়, উনি কোথাও বেড়াতে বা কোথাও গেছিল। তো বিকালবেলা চলে আসে, আমার আন্টি কি করে, আন্টি ওনার বাবার বাসায় চলে যায়, আই মিন আমার নানার বাসায় উনি বেড়াতে যায়, ওই আমার খালাতো বোন নিয়েছিল
মানে কয়েনের এই ঘটনাটার পরে।
হ্যাঁ
হ্যাঁ।
তো কি হয় তখন, উনি
কয়েনটা যে উনি ধরেছিলেন এটা আপনার নানু জানে না, তাই
না? নানু জানে না। আচ্ছা। নানু জানে না, উনি ওইখানে রেখা দিয়ে আসে।
তারপর উনি ওনার বাবার বাসায় গেলেন, তারপর
বাবার বাসায় কিছু জানায় না। তবে আমার আন্টি খুব নার্ভাস, মানে উনি একটু ভীতু ভীতু হয়ে আছে যে আমি, মানে উনি ভাবতেছিল কি হলো আমার হাতের মধ্যে একটা কয়েন নিলাম তিনটা কয়েন হয়ে গেল, মানে উনি একটা ভয় কাজ করতেছিল। তো উনি আমার নানা বাসা বেশি দূরে না, কাছাকাছি, তো ওইখানে চলে যায় ওই বেবিকে নিয়ে। তো সন্ধ্যার পরপরই আমার আন্টির সাথে প্রথম ঘটনাটি ঘটে যে ওনা উনি হঠাৎ খাটের উপর বৈশা সবাই গল্প গল্প করতেছিল, আমার নানু ছিল, আমার আম্মু ছিল, হ্যাঁ আমার আরো দুইটা মামা ছিল, তো সবাই গল্প করতেছিল। এরকম টাইমে হঠাৎ আন্টি মানে মানে অন্যরকম একটা মুড নিয়ে আনে। হঠাৎ ওনার মাথার ওনার টন্না ফালায়া, ভাই বড় ভাই, হ্যাঁ বড় ভাই ছিল তার সামনে, হঠাৎ মানে পাগল, যে পাগল যে পাগল আমি
নর্মাল হয়ে
যায়, নর্মাল হয়ে যায়। তো উনি হঠাৎ জক জক টক, তারপর মগ গ্লাস এগুলো ভাঙচুর করতেছিল ঘরের মধ্যে হঠাৎ। ঠিক আছে। তারপর আমার নানুকে মারতেছিল, ওনার বেবিকে মারতেছিল, আমার আম্মুকে মারতেছিল, সবাইকে, ওনার বড় ভাই, ওনার আম্মু, সবাইকে।
মানে তাকে কি কিছু করতে বারণ করা হচ্ছিল তখন?
মারতে মারতে এক পর্যায়ে দেখা যায় আমার আম্মু যখন ওনাকে ইয়া করতে যায় ধরতে যায় তখন আমার আম্মুর এখানটায় আঘাত করে কপালে, এবং আমার আম্মুর এখানটা কপালটা একটা গ্লাস দিয়ে আঘাত করা হয়, আমার আম্মুর কপালটা ওই রাত্রে ফেটে যায়, এরকম আঘাত করতে থাকে উনি সবাইকে মারধর করে। তারপর কোন এক পর্যায়ে আমার নানা ভাই, আমার নানা ভাই ওনাকে মানে ওই যে রশি আছে না, রশি দিয়ে বাইধা, তারপর খাটের খাটের সাথে একদম খাটের পায়ে আছে ওর সাথে বাইধা রাখা দেয়।
ওনার এত অবস্থা খারাপ হয়ে
খারাপ হয়ে যাবে। হ্যাঁ,
উনি কি ওনার বাচ্চার গায়ে
হাত তুলছে, ওনার বাচ্চার গায়ে হাত তুলছে, ওনার বাচ্চাকে চরণ দিচ্ছে, অনেক বড় চরণ দিচ্ছে, ওইটুকু বাচ্চা, চার বছরের একটা বাচ্চা। তো এরপরের দিন দেখা যায় আমার নানা ভাই কোথাও অনেক দূর থেকে কার্তিকপুর নামে একটা এরিয়া এলাকা আছে আমাদের শরীয়তপুরে, ওইখান থেকে একটা বড় হুজুর আনে আলেম, আসার পর ওনাকে নিয়ে আসে, নিয়ে আসার পর এর মধ্যে জানাজানি হয়ে গেছে, এর মধ্যে ওনার শাশুড়ি জানা গেছে যে উনি ওই কয়েনটা ধরছে, এবং ওটা ধরতে
পারলে জানলেন,
উনি জানছে, ওই বাসায় খবর চলে গেছে সকালবেলা। আমার আন্টির নাম হচ্ছে কামরুন নাহা, ঠিক আছে, যে উনি কিন্তু অ্যাবনর্মাল হয়ে গেছে, খুব খারাপ বিহেভ করতেছে। তারপর সবাই এই বাসায় চলে আসে এবং বড় ওই হুজুর আসেন, আসার পর বলতেছেন ওনার উপরে যা প্রভাব পড়ছে, ঠিক আছে, এই প্রভাব কেউ সরাইতে পারবো না, ওনার উপরে বেশি দিন থাকবে না, আমি বলে দিলাম যে ওনার উপরে বেশি দিন থাকবে না, ওনার ওই বাচ্চার উপর কিছুদিনের মধ্যে প্রভাব পড়বে। তখন আমার নানা বলে
বাচ্চার কথা বলেছিলেন,
হ্যাঁ হুজুর, ওই আলেম বলছেন যে বাচ্চার উপরে প্রভাব পড়বে,
কোনো একটা ঝামেলা হবে,
কোনো একটা ঝামেলা হবে, সেই বাচ্চা সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত সে প্রতিবন্ধী হয়ে থাকবে। হুজুর একদম ডাইরেক্টলি বলে দেয় আমার নানার কাছে। তখন আমার নানা বলে যে হুজুর অন্য কিছু করা যায় না, উনি কোনো একটা কিছু, তো হুজুর বলে না আমার কিচ্ছু করার নেই, উনি ওনার সবচেয়ে বড় ভুল করছে ওই কয়েন ধরার পর, হুজুর নিজেও জানা ফেলছে, মানে ওনার শাশুড়ি বলে দিচ্ছে
এরকম। তারপর কি হলো?
তারপর এরকম হুজুর বলছে যে দুই তিন দিনের মধ্যে, হুজুর ক্লিয়ার ভাবে বলে দিচ্ছে দুই তিন দিনের মধ্যে ওনার বাচ্চার উপর প্রভাব পড়বে। আন্টি দুই দিন ভালো ছিল, ওই দিন হুজুরে যখন একটু ঝাড়ফুঁক করার পর আন্টি দুই দিন ভালো ছিল, মানে কারোর সাথে কথা বলতেছিল, একটু গম্ভীর টাইপের হয়ে গেছিল, গম্ভীর টাইপের হয়ে যাওয়ার পর দুই তিন দিন পরেই ওই বোনের উপর প্রভাব পড়ে, তারপর ওই মেয়েটার
উপর, মেয়ের উপর।
হ্যাঁ,
কি হয়,
প্রথম ওর জ্বর আসে, ওর গায়ে প্রচন্ড জ্বর আসে, আর ডাক্তার আনা হয়, দূর দূরান্ত থেকে ডাক্তার আনা হয়, কোনো ওষুধের কাজ করতেছিল না, আমি ছোট ছিলাম, সবাই মানে জানা জানতো যে আর ভালো হবে না।
তার
ওই যে জ্বর আসটা ছিল খিচুনি দিয়ে, ঠিক আছে, দুই তিন পর জ্বর কমে গেল, তো অন্যরকম বিহেভ করতেছে। চার বছরের বাচ্চা রাতের বেলা বের হয়ে পুকুরে চলে যাচ্ছে,
পুকুরে চলে যাচ্ছে, চার বছরের কয়টার দিকে, কখন,
রাত বারোটা একটা দুইটা এরকম,
চার বছরের বাচ্চা তো ঘুম থেকে উঠে খালি রুম দেখলে চিৎকার চেঁচামেচি করে কান্না করবে,
বাইরে চলে যেতেছে, উঠানে চলে যেতেছে, সে পুকুরে চলে যেতেছে, মাছ ধরতেছে,
মাছ ধরতেছে রাতের বেলা গিয়ে,
হ্যাঁ রাতের বেলা পুকুরের পাড় থেকে মাছ ধরতেছে
হাত দিয়ে,
তারপর দেখা যেতেছে ওনাদের বাড়িটা ছিল একা, বাসার প্লেসটা ছিল একটা বাড়ি, বাসার চারপাশে বাগান, বাগানের মধ্যে দেখা যাচ্ছে ও চাল ডাল নিয়ে রান্না করতেছে।
চিৎকার চেঁচামেচির কথা কেন বলছি, খুব সম্ভবত সে তো মানে বাকরুদ্ধ হয়ে গেছিল,
বলতে দেখা যেত উনি ঘরের মধ্যে ভাঙচুর করতেছে, আম্মু ওনার আম্মু মানে আমার আন্টি,
আচ্ছা, ও যখন মানে ওই যে জঙ্গলে যায় তারপর বাগানে
গিয়ে রান্না বান্না করতে, এটা কি মানে বাচ্চারা এজ ইউজুয়াল যেটা করে রান্না বান্না
সেটা
খেলার ছলে, ওটা কি খুব
বড়দের মতো, বড়দের মতো,
বড়দের মতো চাল ডাল এগুলো দিয়ে রান্না বান্না করতে,
চাল ডাল এগুলো দিয়ে রান্না করতে,
তারপর সেই খাবারগুলো কি করতে,
সেগুলো ও কি করতে জানতো না, কিন্তু ওই যে হাড়ি হাড়িগুলোতে রান্না করতো না, হাড়িগুলো খালি আসতো, চাল ডাল নিয়ে যাইতেছে, নিয়ে গেছে আন্টি দেখছে চাল ডাল রুমের ভিতরে ফালাই গেছে, ও নিয়ে গেছে, একটা একটা ইয়া থাকে না, আইডিয়া থাকে না যে আমার এইটুকু চাল ছিল এইটুকু ডাল ছিল, তো ও দেখা নিয়ে গেছে, কিন্তু ওইগুলো খালি নিয়ে আসতেছে, পাত্র নিয়ে আসতো আন্টির কাছে দিয়ে দিত, তার বছরের বাচ্চা, এরকম ঘটনা মতো ছিল।
যাই হোক, এটা তো শুনলাম, তার উপরে এফেক্ট, তো আলটিমেটলি এখন মেয়েটা কেমন আছে?
এখন মেয়েটা সেই আগের মতোই বের,
মানে এই অ্যাবনরমাল অবস্থায়
রয়েছে, অ্যাবনরমাল অবস্থায়, সে মাঝে মাঝে সেই রকমই করতেছে, রাতে বের হইতাছে, পুকুরে যাইতাছে, মাছ ধরতেছে।
ঠিক আছে, এই গেল, তার উপরে আমরা শুনলাম যে কয়েনটা একটা থেকে তিনটা হয়ে গেল, এবং সেই কয়েনটা যে ধরেছিল তার উপরে প্রথমে এফেক্ট হয়, সে অ্যাবনরমাল বিহেভিয়ার করে, নিজের বাচ্চাকেও মারধর করে, ফ্যামিলির সবার সাথে উদ্ভট ব্যবহার করে, তারপরে একটা পর্যায়ে তার থেকে জিনিসটা শিফট হয়ে চলে যায় তার সন্তানের দিকে, চার বছর বয়সী সন্তান পুকুরে গিয়ে মাছ ধরতে শুরু করে, হাত দিয়ে রান্না করতে শুরু করে, বাগানের ভিতরে গিয়ে যে কোনো সময় উদ্ভট সময়, এবং রান্না করা খাবার গুলো কখনো ফেরত আসতো
না,
এতটুকু আমরা পুরো শুনলাম। কয়েন গুলো যার ধরার কথা ছিল না সে ধরেছে বলে কি হয়েছে? আমি একটা জিনিস জানতে চাই, যার কাছে এটা দেয়া হয়েছিল কয়েন গুলো, অর্থাৎ আপনার নানুকে, সেই কয়েন গুলা তার তো কথা ছিল যে সে আটকে রাখবে, সে কাউকে ধরতে দিবে না, এটা যে সে হতে দেয়নি বা এটা যে রুল বা নিয়মটা যে সে ভঙ্গ করেছে, এই ক্ষেত্রে কি তার কিছু
হয়? তার কোনো ক্ষতি হয়নি।
আই থিঙ্ক এখানে একটা বিষয় হচ্ছে যে বিষয়টা ধর ওনার অগোচরে ঘটেছে, সে তার জায়গা মতো সেফটিটা,
ইউ থিঙ্ক শি ইজ নট রেসপন্সিবল,
রেসপন্সিবল সেটাই আমি বলতে চাচ্ছিলাম, হয়তো বা আমি জানি না যে আসলে কি হয়েছে বাচ্চাটা, তো এই ছিল আপনার ঘটনা।
আমার আপু এখনো সেই আগের অবস্থা আছে, সেই রকমই অ্যাবনরমাল, কথা বলতে পারছে না, কারোর সাথে দেখা করতেছে না, সেই একই রকম ভাই।
ওকে,
ঠিক আছে।
ওকে, তো সীমন্ত ভাই, আপনার কাছে দুটো ঘটনা শুনলাম, দুটো ঘটনাতেই অবশ্যই ভয়ঙ্কর কিছু ব্যাপার আছে, তবে আরেকটা ঘটনা আমি একটু শুনতে আগ্রহী, ছোট একটা ঘটনা আমি কিছুটা শুনেছিলাম আপনার বন্ধুর সাথে ঘটে যাওয়া,
ছোট একটা ঘটনা এটা। আমরা স্বাভাবিক গ্রাম অঞ্চলে সবাই বন্ধুরা মজা টজা করি, যেরকম খেজুর গাছ থেকে রস টস চুরি করি, শীতের মৌসুম ছিল, তো কি করে একদিন চার পাঁচটা বন্ধু মিলে ওরা রস চুরি করতে যায়।
আপনি ছিলেন না সেখানে?
না, আমি ছিলাম না, ওরা আমাকে ডাকে কিন্তু আমি যাই না, তো ওই দিন ওরা চার পাঁচ জনে যায়, তো এখানে তিন চারটা গাছের রস ওরা অলরেডি খায়, তারপর আরেকটা গাছে সবুজ নামে একটা ফ্রেন্ড আছে, ও ওঠে, ওইখান থেকে ওঠে, ওঠার পর ও যখন রস মানে ইয়া করে গাছ থেকে হঠাৎ পড়ে যায়, দেখে জোর ওর মানে ওদের কাছে ফোন ছিল, ফোনের টর্চ চালায়, টর্চ চালানোর পর দেখে যে ওর গালে, বাম দিকের গালে,
সবুজ ছেলেটার বাম দিকের গালে,
হ্যাঁ হ্যাঁ, বাম দিকের গালে ছয়টা আঙুলের ছাপ,
ছয়টা
ছিল এবং নীল,
মানে রক্ত জমাট হয়ে নীল হয়ে যাওয়া যাকে বলে।
তো ফ্রেন্ডরা কি করে সাথে সাথে ওর বাসায় নিয়ে যায়, বাসায় নিয়ে যাওয়ার পর আমার ওরা ফোন করে, ফোন কল করে যে তুই আয়, এরকম এরকম সমুদ্রের সাথে এরকম ঘটনা হইতে গেছে, আমি যাইয়া ঠিক একই ঘটনা দেখি, এবং ওর বাবা মা কান্না করতেছে বৈশাখ বৈশাখ,
ঠিক
আছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, আর ওর ওর ওই আঙুলের ছাপ গুলো এখনো আছে,
আপনি
ছবি চান আমি দিতে পারি, ফেসবুকে আপলোড করতে পারি,
অবশ্যই আমি চাই ছবিটা, আমি অবশ্যই চাই,
হ্যাঁ আমি ফেসবুকে আপলোড করে দিতে পারি আপনাদের পেজে ছবিটা আপলোড করতে,
প্লিজ। যাই হোক, তো আপনার কাছ থেকে অনেকগুলো ঘটনা শুনলাম, শেষের ঘটনাটা অনেক ছোট কিন্তু অনেক সিগনিফিকেন্ট, সিগনিফিকেন্ট এই হিসাবে একটা জিনিসই আমার কাছে খুব অবাক লেগেছে, যে এমনও হতে পারতো যে ওই গাছের উপরে অন্য কোনো চোর ছিল যে কিনা থাপ্পড় মেরেছে যাতে তাকে ধরতে না পারে বা ভয় পেয়ে যায় বাচ্চা ছেলেরা, কিন্তু ছয়টা আঙুলের ছাপ দিয়েই ব্যাপারটা অ্যাবনর্মালিটি ক্রিয়েট করেছে।
আর একটা অ্যাবনর্মাল বিষয় হচ্ছে যে এতদিন ধরে এটা থাকা,
রাইট?
এবং আচ্ছা, বা আপনার ফ্রেন্ড কি ওখান থেকে কিভাবে, সে কি কোনো কিছু দেখেছিল কিনা, এটা কিছু
দেখে নাই, ও হঠাৎ ওর গালে আঁচড় লাগে খুব জোরে।
আমি মানে ঘটনাটা আরো অনেক বেশি ভয়ঙ্কর হতে পারত, আমাদের এই ডরেই একজন আমাদেরকে একটা ঘটনা বলেছিল, জুবায়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। সে আর কি গাছে উঠতে উঠতে একটা পর্যায়ে একটা জিনিস আঁকড়ে ধরে, গাছে ওঠার জন্য গাছের ঝালর থাকে না বট গাছে, তো ওই ঝালর আঁকড়ে ধরে, ঝালর যখন আঁকড়ে ধরে তখন ঝালরের সাথে একটা মাথা নেমে আসে, একটা নারীর, একটা মেয়ের মাথা নেমে আসে। জিব্বা বের হয়েছিল, কারণ সেটা ঝালর না, সে ধরে ফেলেছিল একটা চুলের গোছা, এবং সেখান থেকে সে উল্টে পড়ে যায়। আমি ধারণা করেছিলাম হয়তো সবুজের সাথে এমন কিছু ঘটেছে, বা থ্যাঙ্ক গড সবুজ অনেক সেফ ছিল। যাই হোক, পৃথিবীতে অনেক কিছুই ঘটে উদ্ভট, আর এই ছয়াঙ্গুলের রহস্য আর এতদিন ডাক থেকে যাওয়ার রহস্য আমি আর সুমন কেন, হয়তো কেউই কখনো খুঁজে বের করতে পারবে না, তাই না?
আমি এও ভাবছিলাম যে আমি সবুজকে এখানে আনবো, আমার ইচ্ছা ছিল ভাইয়া, তবে আপনার অ্যালাউ করবেন কিনা এটা জানতাম
না। নেক্সট টাইম অবশ্যই আমরা যাবো, আপনি আগে নিয়ে আসেন, এবং যে কোনো ভাবেই হোক আমার পেজে বা সুমনের পেজে যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে সবুজের একটা ছবি সেই দাগ সহ আপলোড যদি করে দিতে পারেন।
সেই দিনের ছবি আছে এবং এখন এখনকার ছবিও ঠিক আমার সাথে আছে, ওর ফোনে আছে।
তাহলে আমরা এটার অপেক্ষায় থাকবো যে এই ছবিটা যেন আমরা পেয়েছি।
তো আজকে এখানেই শেষ করি সীমান্ত ভাইয়ের সাথে গল্প গুজব, অর্থাৎ তার ঘটনা। বাইরে সুমন, আজকে কিন্তু একটা মজার জিনিস তুই মিস করেছিস।
যেমন
আমরা যখন আলমগীর ভাইয়ের গল্প শুনছিলাম, আলমগীর ভাইয়ের গল্প শোনার পরে তুই বোধ হয় খেয়াল করেছিস আমি ওনার সাথে, উনি একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে যাবেন বলে একটু সামনের দিকে গিয়েছিলাম, তখন ওনার মোবাইলে আমি দুটো ভিডিও দেখেছি।
আচ্ছা,
তার মধ্যে একটা ভিডিও ছিল যেটা আমি আগে কখনো দেখিনি, আত্মহত্যা করেছে ঝুলন্ত একটা লাশ,
সেই লাশের ভিডিও,
লাশের ভিডিও ঝুলছে।
ওকে,
এই একটা ভিডিও দেখলাম যেটা আমি আগে কখনো দেখিনি, পুরো দেহটা কালো হয়ে গেছে রক্ত জমাট হয়ে। আর আরেকটা ভিডিও দেখলাম একজন মহিলা, সে একটি সন্তানের মা, সে সুইসাইড করেনি, তাকে খুন করা হয়েছে। ওই মহিলাটার কথাই সে আমাদেরকে বলছিল, যাকে সে হঠাৎ হঠাৎ মাঝে মাঝেই দেখতে হয়।
ওকে আলমগীর ভাই, আপনার এই ভিডিওটা আমিও দেখবো অ্যাটলিস্ট, তবে আমার সাথে সাথে সবাই যদি দেখার আবদার করে সেক্ষেত্রে কিন্তু
আই ডোন্ট থিংক সো। আমাদের ফেসবুক পেজে হয়তো অনেকেই বলবে যে প্লিজ এই ভিডিওটা আপলোড করেন, আমাদেরকে দেখান, বাট সরি আমরা এই ধরনের ভিডিও
আমরা করতে পারি না,
মানুষের মানসিক অবস্থানকে আঘাত করতে পারি না, এখানে ভূতুরে কোনো ব্যাপার
না। আমরা যদি এটা আপলোড করতে যাই আমাদের মানসিক অবস্থানটা একটু অন্যরকম হয়ে যাবে,
রাইট? আমি নিজে দেখার পর থেকে আমার কেমন যেন লাগছে, এবং আমি চাই না যে কোনো 16, 17, 15, 12 বছরের বয়সের ছেলে মেয়ে এগুলো দেখে মানসিক বিকাশে অন্যরকম একটা ঘটনা ঘটুক, এবং সেই ধরনের সিনারি যেখানে সেখানে মানসিক ভাবে দেখতে পাক।
যাই হোক, আমি অন্তত এতটুকু আমরা আশা করি যে কেউ এই সিচুয়েশনের মধ্যে না পড়েন।
আচ্ছা দোস্ত, তোর কি বিশ্বাস হচ্ছে ওই যে আমরা দেখতে পাচ্ছি জায়গাটা এখন এখান থেকে, হয়তো আমাদেরকে ঢুকতে দেয়নি কোনো কারণে, রাতের বেলা একদিন একদিন ঢুকতে দেবেই তারা, তোর কি বিশ্বাস হয় এই জায়গার মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে?
দোস্ত আমি সত্যি কথা বলি যে এখানে আমি দিনের বেলা তুই আর আমি যেটা গেছি, আমার জীবনেও বিশ্বাস হতো না যে এইখানে এই ঘটনা ঘটতে পারে, কিন্তু রাতের বেলা আমার যেই ধরনের দৃশ্য আমি দেখতে পাচ্ছি এত দূর থেকে আমার অন্তত যতটুকু মনে হচ্ছে হতে পারে।
আসলে বিশ্বাস অবিশ্বাসের একটা লেভেলের উপরে কিন্তু আমরা উঠে গেছি আলমগীর ভাইয়ের মোবাইলের ভিডিওটা দেখার পরে। কিন্তু দেখছিস ভিডিওতে ওই লাশটা দেখে যদি আমাদের এরকম গা ছমছম করে বা একটা ইউই ফিলিংস হয়, জাস্ট থিংক ওয়েন দিস ম্যান ওয়াজ দেয়ার অ্যাট ডিপ নাইট সাডেনলি হি লুকস আপ অ্যান্ড আ বডি ইজ হ্যাঙ্গিং ওভার দেয়ার, কেমন লাগবে তার ফিলিংসটা?
আই থিংক যেটা মনে হয় মানে ভাষা দিয়ে বোঝানোর মতো কোনো অবস্থা নাই, ইম্পসিবল। এটা কেউ যখন ওই জায়গার মধ্যে পড়ে যাবে ওই সিচুয়েশনে, আসলে সে নিজেও জানবে না যে আসলে কি করা যেতে পারে। যাই হোক, আমি অন্তত এতটুকু আমরা আশা করি যে কেউ এই সিচুয়েশনের মধ্যে না পড়ে, না পড়াটাই বেটার।
থ্যাংক গড যে অথরিটি রাত্রে এখানে ঢুকতে দেয় না,
রাইট?
ওয়েল আই থিংক উই আর অলমোস্ট অ্যাট দি এন্ড, আমাদের এখন চলে যাওয়ার সময় হয়েছে।
যদিও আমরা চাইলে অনেকক্ষণ থাকতে পারি, কিন্তু মনে হয় না আর এখানে থেকে। আমরা একটা কথা বলে রাখি যে সবাই একটু অবাক হবেন, আমরা সবসময় যে জায়গাগুলোতে যাই একটা হন্টেড জায়গাতে যাই,
রাইট?
আজকে আমরা হন্টেড জায়গাতে না, হন্টেড জায়গার কাছাকাছি আছি,
রাইট?
আমরা পুরোপুরি এন্টার করতে পারিনি,
আমরা হন্টেড জায়গাটা দেখতে পাচ্ছি, আমরা হন্টেড জায়গা থেকে শব্দ পাচ্ছি, কিন্তু আমরা হন্টেড জায়গাটাতে ঢুকতে পারছি না।
এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের প্রস্তুতিটা ছিল ওখানে যাওয়ার,
রাইট?
কিন্তু লাস্ট মোমেন্টে আমরা ওই জায়গাটাতে ঢুকতে পারছি না, আমাদের এটা করতে পারি না। সো দেখো আমরা আরো একটু সময় নিয়েছি, কোন একটা সময় অবশ্যই যেই আমাদের চোখের সামনে হন্টেড জায়গাটা আছে সেই হন্টেড জায়গাটা আমরা চলে যাব। তবে ওই হন্টেড জায়গাটা নিয়ে অনেক ঘটনা কিন্তু আজকে আপনারা শুনে গেছেন।
আর ওই যেটা বলবো যে দূরে দেখতে পাচ্ছি হন্টেড জায়গাটা, তারপরে ভয় লাগছে, এই কারণেই সবসময় যেটা বলি বিলিভ ইট অর নট ফিয়ার ডাজ এক্সিস্ট।
আজকের মতো বিদায় নিচ্ছি আমি, শুধু আমি না আমার টিম মেম্বার সুমন, রেহান এবং সাউন্ডে লোবান। স্পেশালি থ্যাংকস মিরাজ, আলমগীর এবং সীমান্তকে আরো বেশি ধন্যবাদ, যারা আর একটা পর্যন্ত ডরের সাথে ছিলেন, ডরকে সাথে করে ভয় খোঁজার চেষ্টা করেছেন। রেহান যেমনটা বলছিল, ফিয়ার ডাজ এক্সিস্ট, ভয় আছে, ভয় পাওয়ার জন্য অসংখ্য উপাদান আছে, ভয় পাওয়ার নেশা আছে, তেষ্টা আছে, এবং সেজন্যেই ডর আছে। আগামী বৃহস্পতিবার রাত 11:20 আবারও আসছি। শুভরাত্রি।
ভয়।